30 নভেম্বর 2016 জালালিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম
অনেক ভাইরা পিছনে কষ্ট করে একদম দাঁড়ায় আছেন যারা বসছেন তো যতটুকু সম্ভব ওই ভাইদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক সকলকে সহজে বসার তৌফিক দান করেন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله مخلصا بقلبه دخل الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن كالبنيان يشد بعضه بعضا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মায় আল্লাহ পাকের মেহরবানিতে আমরা সকলে মুসলমান মানুষ যদি ভাই কালো হয় কিন্তু অন্তরে ঈমান থাকে অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আদর্শের চিহ্ন থাকে তার জীবনে আমার প্রিয় বন্ধুরা সে কালো মানুষটা চাঁদ সূর্যের চেয়েও সুন্দর হয়ে যায় মানুষকে সুন্দর করে ঈমান মানুষকে সুন্দর করে আল্লাহর কসম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুদ না থে জো রাহ পর আবু কে হাতি বন গে ক্যা নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া আরো বড়ই নিকৃষ্ট মানুষগুলো অত্যন্ত ঘৃণিত ধিকৃত মানুষগুলো প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সান্নিধ্যের পরশলামের বরকতে শুধু মানুষ না কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ মডেলে পরিণত হয়ে গেছেন আদর্শ মানুষের মর্যাদা লাভ করছেন শুধু ইসলামের বরকতে ইমানের বরকতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তালিম তরবিয়ত এবং শিক্ষা দীক্ষার বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে দীন ইমান ও ইসলামের কদর করার তৌফিক দান করেন পবিত্র কোরআনের মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম দীন তো আল্লাহ পাকের নিকট শুধুই ইসলাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান দিন ইসলাম ব্যতীত যে কোনো ধর্মের যারা অনুসরণ করবে কোশ্চিন কেন আল্লাহ পাকের নিকট সেটা গ্রহণযোগ্য হবে না। যে মানুষের মধ্যে ঈমান নাই সে যদি সারা দুনিয়ার মানুষকে ফ্রি খানা দেয়, সারা দুনিয়ার মানুষকে ফ্রি বস্ত্র দেয়, সারা দুনিয়ার মানুষকে চিকিৎসা দেয়, সারা দুনিয়ার অসুস্থ লোকদের হাত পা দাবায় দেয়, ওষুধ দেওয়া সব কিছু দিয়ে দেয়, এসবগুলো ভালো কাজ, এই সবগুলোই ভালো কাজ, সুন্দর কাজ, প্রশংসনীয় কাজ। মানুষ যখন মানুষের খেদমত করে, মানুষের সেবা করে, মানুষের উপকার করে, তো মানুষ মানুষের প্রশংসা করে, মানুষ মানুষকে ভক্তি করে, মানুষ মানুষকে ভালোবাসে। কিন্তু এর সঙ্গে যদি ঈমান থাকে, এর বিনিময় এবং পুরস্কার কেয়ামতের দিন এবং পরকাল জীবনে মহান রব্বুল আলমিন তাকে দান করবে। আর যদি ওই মানুষটার মধ্যে ঈমান না থাকে, সুন্দর কাজগুলো, ভালো কাজগুলো, যেগুলো মানব সেবা ইত্যাদি, এগুলোর পুরস্কার আল্লাহ পাক তাকে দুনিয়াতেই দিয়ে দেন, কিন্তু পরকাল জীবনে তার পাওয়ার মতো কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, অবশ্য এতটুকু যে কোনো কাফের মুশরিক তাদের অনন্তকাল জাহান্নামের ভিতরেই বাস করতে হবে। তবে মুহাদ্দিসিনে কেরাম একটা বিষয় বলছেন, সেটা হলো যে কুরআন সুন্নার আলোকে এটা দেখা যায় কোনো কোনো কাফেরের শাস্তির মাত্রা আল্লাহ পাক তার দুনিয়ার ভালো কর্মের বিনিময়ে এটা লঘু করে দিবেন, লাঘব করে দিবেন। যেমন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম তখন দেখলাম যে আমার চাচা আবু তালেবের জাহান্নামে শাস্তি তো হচ্ছে, কিন্তু সেই শাস্তিটা এই যে পায়ের টাকটুকিরা পর্যন্ত আগুনের জুতা পরাই দেওয়া হয়েছে, আর সেটার কষ্ট এতটা যে মাথার মগজগুলো টকবক করতেছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের এই জাহান্নামের ভিতরে শাস্তির মাত্রা অত্যন্ত হালকা এবং লঘু আকারে উল্লেখ করছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সকল কাফের মুশরিক দুনিয়াতে কারো উপকার করল, যেমন খাজা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খেদমত করছিলেন, অনেক উপকার করছিলেন, শত্রুর বিরুদ্ধে ঢাল হিসাবে নিজেকে পেশ করছিলেন, সেটার পুরস্কার আল্লাহ পাক জান্নাতে তাকে দান করছেন। এইভাবে যে থাকবেন তিনি কাফের হওয়ার কারণে অনন্তকাল জাহান্নামের ভিতরেই, তার থেকে কোনো মুক্তি নাই, কিন্তু শাস্তির মাত্রা হালকা, একটু কম অন্যদের তুলনায়, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি নাই। এতে প্রমাণিত হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়জন হওয়া সত্ত্বেও যে কাফের হওয়ার কারণে, অমুসলমান হওয়ার কারণে কোনোভাবেই জাহান্নাম থেকে রেহাই হল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, যে বর্তমান সময়ে একটা বড় সমস্যা হচ্ছে যে মানুষ ব্যাপকভাবে, মুসলমানরা দীন ইমান ইসলামকে ভালো তো বাসে, কিন্তু বিজ্ঞ ওলামায় দীন থেকে, তাদের লিটারেচার থেকে, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে দীন জানার বদলে নিজেরা বই পুস্তক পড়ে অনেকে দীন শেখেন। আবার অনেক মানুষ এরকম উচ্চ মেধাসম্পন্ন এবং উচ্চ শিক্ষিত, তো তিনি মনে করেন যে কোরআন সুন্নার যে সকল ব্যাখ্যা বিশ্লেষণ, বুখারী শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিভিন্ন হাদিস তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ, যেগুলো বাংলাতে, ইংরেজিতে, বিভিন্ন ভাষাতে পাওয়া যায়, সরাসরি আমি সেগুলো পড়ব, সেগুলোর থেকে আমি শিখব, তাহলে তো আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট জানতে পারব। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এই ধরনের মন মানসিকতা এটা সুন্দর, এটা উন্নত, এটা স্বচ্ছ এবং এটা প্রশংসনীয়, কিন্তু এটা ফাইনাল জিনিস নয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার কথাগুলো আপনারা খুব সুন্দরভাবে নিরপেক্ষতার সাথে শোনার চেষ্টা করবেন। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, এবং আমি অনেককে এরকম দেখছিলাম। আমাদের ঢাকাতে গেন্দারিয়াতে এক হাজি সাহেব ছিলেন, কোটি কোটি অর্থ সম্পদের মালিক এবং উচ্চ শিক্ষিত মানুষ, বড় বংশের লোক। আমাদের যে কেউ অসুস্থ হয়ে পড়লে উনি বলতেন যে এদিকে আসেন, একটু বসেন, ঘর থেকে ওষুধ নিয়ে আসছেন, কখনো হোমিও, কখনো হাকিমি, কখনো অ্যালোপ্যাথিক, ওষুধ দিয়ে দিলেন, কি ব্যাপার, এইটা খান, একটু ঠিক হয়ে যাবে, কিছুক্ষণের দেখবেন যে আরাম লাগবে, অথচ উনি কোনো ডাক্তার না। কি কথা বুঝেন নাই? এই লোকটা বড় মেধাবী ছিলেন এবং পর উপকারী ছিলেন, মানুষের কল্যাণ এবং খেদমত করা, সেবা করার খুব প্রেরণা ছিল তার মধ্যে। অর্থ দিয়া, সম্পদ দিয়া, মেধা দিয়া সর্বতভাবে মানুষের কল্যাণ করার জন্য তিনি সবসময় সচেষ্ট থাকতেন, এতে বড় তিনি তৃপ্তিবোধ করতেন, ভালো কথা। কিন্তু আমার ভাইরা, এই লোকটা যতটুকু ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে সহযোগিতা করতে পারেন তো করলেন, কিন্তু আমরা কি তাকে ডাক্তার মনে করতে পারি? আমরা তাকে স্পেশালিস্ট মনে করতে পারি? কোন একটা রোগ যেটা জটিল, এটার ব্যাপারে একটা সুচিকিৎসা এর ক্ষেত্রে আমরা কি তাকে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মনে করতে পারি? সম্ভব না। তার মানে যে মানুষ টোটকা চিকিৎসা, ছোটখাটো বিষয়াদি নিজের ব্যক্তিগত পড়াশোনার দ্বারা এটার কিছুটা ফায়দা পেতে পারে, কিন্তু এটা একটা স্থির সিদ্ধান্ত, অকাট্য সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এটা নিতে হলে এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যতীত নেওয়া তো যায় না। কি কথা বলুন না? এক লোক সে বিল্ডিং করছে, তো সে বলে যে এই বিল্ডিং আমার মাথা দিয়েই করছে, কোনো ইঞ্জিনিয়ার আনি নেই। কিন্তু এটা ভুল ধারণা, ভুল ধারণা এজন্য যে সে লোক কিন্তু নিজে ঘুম থেকে জায়গায় ফের এই বিল্ডিং শুরু করছেন এমন না। ইঞ্জিনিয়াররা দীর্ঘকাল পর্যন্ত যে বিল্ডিং করতেছিলেন, এই লোক দেখতেছিল, দেখতে 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 আসলে তাদের করাটা দেখতে দেখতে তার একটা আইডিয়া এবং অভিজ্ঞতা পয়দা হয়েছে, সেটার আলোকে উনি হয়তো কাজটা করছেন। কিন্তু এইটা একদম নিশ্চিত যে একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার এই বিল্ডিংটা করলে যতটা সুন্দর হবে, যতটা চমৎকার হবে, আর বিশেষভাবে যতটা নিরাপদ হবে এবং যতটা স্থায়ী এবং টেকসই হবে, এটা এই লোকের অভিজ্ঞতার আলোকে করলে এইরকম নির্ভরযোগ্য, এইরকম গ্যারান্টিযুক্ত, এতটা নিরাপদ, এতটা স্থায়ী এবং টেকসই হওয়া কোনোভাবেই সম্ভব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনুরূপভাবে আমার ভাইরা, আল্লাহর কসম, কোন মানুষ যদি পরকালকে সুন্দর করতে চায়, আখেরাতের জীবনকে সুন্দর করতে চায় এবং নিরাপদ করতে চায়, তো তার পদ্ধতি শুধুই দুইটা। আল্লাহর কসম, কোরআন সুন্নাহর আলোকে এর বাইরে কোনই রাস্তা নাই। সেই দুইটার রাস্তা হল, দুইটা পদ্ধতি হল, হয় ডাইরেক্ট নবীর নিকট এলম শিখতে হবে, আসমানি এলম শিখতে হবে, নতুবা নবীর সচ্চা নায়েব কোন আলিমের দিন থেকে শিখতে হবে, এছাড়া কোনই রাস্তা নাই কোরআন সুন্নাহর আলোকে। কারণ আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবাহু পবিত্র কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এটা নিশ্চিত, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। বোঝা গেল আল্লাহকে মানা রহমত পাওয়ার রাস্তা, সফলতার রাস্তা, আল্লাহ রসুলকে মানা রহমতের রাস্তা, সফলতার রাস্তা। এবং প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূলি, তোমাদের নিকট দুই মহা সম্পদ রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আর একটা তোমার নবীর জীবন আদর্শ। সুন্নাহ মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনটা, এই মডেলটা, সেটা তার কথা হোক, সেটা তার কাজ এবং আমল হোক, সেটা তার কোনো স্বীকৃতি হোক, অথবা কোনো বিষয় দেখার পরে সেটা তার নীরবতা হোক, নীরবতা এটা মৌন স্বীকৃতি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করলে সেটাও মুক্তির পথ, সেটাও সফলতার পথ। তো আমরা কোরআন শরীফের আয়াত দেখলাম, হাদিস শরীফ দেখলাম, কিন্তু মহান আল্লাহ এক আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা আল্লাহর দ্বীন সম্পর্কে অকাট্যভাবে, নিশ্চিতভাবে, চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারো না, এতটুকু এলম তোমার নাই, তো তোমাদের কর্তব্য উলামায়ে দ্বীন থেকে জিজ্ঞাসা করে সেটা নেওয়া এবং শেখা। তো আল্লাহ পাকের যে কোনো কথা, এটা অলঙ্ঘনীয়, এটা পালনীয়। তো আল্লাহ পাক তো এখানে বলছেন আলেমদের নিকট যাওয়ার জন্য, তা আমাদের আলেমদের নিকট যাওয়া তাহলে কি হেদায়তের রাস্তা না? সেটা কি জান্নাতের রাস্তা না? সেটা আলো পাওয়ার পথ না? সেটা কি মুক্তির পথ না? সেটা কি আল্লাহ সন্তুষ্টির পথ না? এবং সেটাকে এড়াইয়া চলা, এতে কি কল্যাণ থাকতে পারে? এতে মঙ্গল থাকতে পারে? এটা আমাদের সম্মানজনক রাস্তা হতে পারে? এটা আমাদের পরকালের মুক্তির গ্যারান্টিযুক্ত নিরাপদ সনদ হইতে পারে? এবং আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে ভয় করে তো যথাযথভাবে উলামায়ে দিন। আমি এই তর্জমা বা এই অনুবাদের জন্য করলাম, আল্লাহকে ভয় করে ওই মুসলমানও যে সুদ খায়, ওই মুসলমানও যে ঘুষ খায়, ওই মুসলমানও যে মিথ্যা বলে, কিন্তু পূর্ণভাবে ভয় করে না। পূর্ণভাবে ভয় করলে তাহলে এতটুকু অন্যায় কাজ সে করতে পারত না। হযরত রাবিয়া বসরী তিনি বলতেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযিরু হুববাহু হাযা আল-আমর ফিল ফিআলি বাদিউ, তুমি দিনরাত আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর অবাধ্য হইতেছো, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছো, অথচ তুমি তো বলো আমি আল্লাহকে ভালোবাসি। হযরত রাবিয়া বসরী একদম আল্লাহর ভালোবাসাকে সম্পূর্ণ অস্বীকার করেন নাই, কিন্তু তিনি বলেন যে তাসির ইলাহ ওয়া আনতা তুযিরু হুববাহু হাযা আল-আমর ফিল ফিআলি বাদিউ, বড় বিস্ময় করো আশ্চর্যজনক কথা তোমার কাছে শুনলাম। লাউ কানা হুববুকা সাদিকান লা আতাতাহু, যদি সত্যি তুমি আল্লাহকে ভালোবাসতে পূর্ণাঙ্গভাবে তুমি আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি বানাইতে, আল্লাহর আনুগত্য করতে, আল্লাহ পাকের পূর্ণ বাধ্যগত হয়ে তুমি থাকতে। আমি এই তর্জমা এই অনুবাদের জন্য করলাম, এই লোকটা তো কাফের না, এই লোকটা তো অমুসলিম না, এই লোকটা তো নমরুদ না, ফেরাউন না, তার মানে সে আল্লাহকে কিছু মানে আর কিছু ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমের বাইরে থাকে। তো তিনি বলেন যে সত্যিকার অর্থে তোমার মহব্বত যদি কামেল মুকাম্মল পূর্ণভাবে তোমার অন্তরে থাকতো আল্লাহর, তাহলে তুমি পূর্ণভাবে আল্লাহ পাকের অনুগত এবং বাধ্যগত হয়ে চলতে। আল্লাহ পাক সেই রকম মহব্বত আমাদের সকলকে নসিব করে। আমার প্রিয় বন্ধুরা, যেই মানুষই আল্লাহকে ভালোবাসতে আল্লাহর কসম সে ছবে নাই, সে ক্ষতিগ্রস্ত হয় নাই, সে লাঞ্ছিত হয় নাই, সে বেইজ্জত হয় নাই, সে ছোট হয় নাই। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এক জমানা পর্যন্ত বলকের বাদশাহ ছিলেন, এটা তো ইতিহাস, কিসসা কাহিনী না। কিন্তু বলকের বাদশাহী থেকে একসময় যখন মন উঠে গেছে, তো তিনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়েছেন। লোকেরা যারা যে আমাদের উলামায় দিন থেকে বিষয়গুলো যথাযথভাবে জানেন না, আমাদের উলামায় দিন এই সকল পূর্বসূরীদের যে জীবন ইতিহাস লিখছেন সেগুলো যারা পড়েন না, ও বড় পীর জিলানির নাম শুনলে বলে তিনি পিসরা বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদমের নাম শুনলে মনে করে তিনি একজন গুহার ভিতরে গিয়া সাধনাকারী, একজন সাধক, ইয়া আল্লাহ কি সমস্যা। ইব্রাহিম ইবনে আদম যিনি একজন বাদশাহ ছিলেন, পরে গুহার ভিতরে গিয়ে বসে থাকলেন, এই বুঝছেন আপনারা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশধর ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক বড় শিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বংশধর ছিলেন, এবং পরবর্তী জীবনেও তিনি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট একজন শিষ্য ছিলেন। এবং হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে যারা জানেন, তিনি বলেন ইব্রাহিম ইবনে আদম তিনি বড় মাপের একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এবং বহুত বড় মাপের একজন ফকিহ ছিলেন, বহুত বড় ওলিয়াল্লাহ ছিলেন, বড় ইবাদত গুজারও ছিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদমকে লোকেরা মনে করে খালি হুজুর মানুষ এবং পিসাব লোক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এখানে লক্ষণীয় বিষয় যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এক জমানা তিনি বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহী ত্যাগ করার পরে ইব্রাহিম ইবনে আদম যে আল্লাহর মহব্বতের পথে সাড়া দিলেন, আল্লাহর বন্দেগীর পথে সাড়া দিলেন, আল্লাহর জিকির ভালোবাসা প্যারানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনকে যিনি প্রাধান্য দিলেন, সেই মানুষটা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন? সেই মানুষটা কি ছোট হয়ে গেছেন? হারগিজ না, মিরাত আকে দিলার জিন্দা সুদ বয়স সপ্তাহ পর জারি দায় আলমের দাওয়ামে মা। এক মহান বুজুর্গ বলেন যে আল্লাহর কসম যেই মানুষ আল্লাহকে ভালোবাসে, বুকটা তার ঈমান ভরা, জীবনবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শ দ্বারা সজ্জিত এবং রঞ্জিত, কশ্চিনকালে পৃথিবীর মানুষ তার নাম বুঝতে পারবে না, তার নামই বুঝতে পারবে না। লোকেরা বলে অমুকে অমর, এইরকম অমর অনেক মানুষকে আমি দেখছি যে তাদের কবরস্থান পর্যন্ত গিয়ে আমরা খুঁজতে হয় যে সে অমর যে নেতারা কোন জায়গাতে, তো বলে যে এই জায়গাতে। কোন লোককে কখনো দেখলাম না ওখানে দাঁড়ায় দোয়া কালাম পড়তেছে, সুরায় ফাতিহা পড়তেছে, কিছুই না। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এর বিপরীতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সম্পর্কে ডব্লিউ ডব্লিউ হান্টার লিখছেন, আমি বিস্মিত ভারতে দেখলাম যে মুসলমানদের এক মহান নেতা জমিনের নিচের থেকে তিনি মানুষদেরকে শাসন করতেছেন, এক মহা প্রতাপশালী বাদশাহ মাদ্রাসার মতো আমি দেখলাম মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষ সেখানে নত হয়ে উপস্থিত হইতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা কি বাদশাহ হওয়ার কারণে, ফ্যাক্টরির মালিক হওয়ার কারণে, জাগতিক কোন মহাপ্রতাপের কারণে, ক্ষমতার কারণে? কিছুই না, আল্লাহর কসম, শুধু ঈমানের কারণে, শুধু ইসলামের কারণে, শুধু দ্বীনের কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে। আল্লাহর কসম যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সামনে যে মাথা নত করে, আল্লাহ পাক চিরদিন তার মাথা উঁচু রাখেন। হ্যাঁ, কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, মনোবল হারা হইও না, মন ছোট করবা না, ওয়ালা তাহজানু, কোন টেনশন করবা না, দুশ্চিন্তাগ্রস্ত হবা না, ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই কুরআন শরীফে যেখানেই আছে শুধু ঈমানের কথা, ওখানে ঈমান মানে কামেল ঈমান, কমপ্লিট ঈমান, অর্থাৎ পূর্ণ ঈমানই জিন্দেগি। ঈমান আর আমল দুটো যদি পাশাপাশি আলোচনায় আসে কোরআন হাদিসে, ঈমান মানে অন্তরের বিশ্বাস, আর আমল মানে যে আল্লাহ পাক সন্তুষ্টি মোতাবেক, শরীয়ত মোতাবেক জীবনটা। একে নেক আমল বলে, একে ইসলাম বলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো যেই মানুষটার অন্তরে আছে ঈমান আর জীবনে আছে ইসলাম, তো কোন জায়গাতে এরকম না যে লাঞ্ছিত হবে, অবদস্থ হবে, দুনিয়ার লোকেরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার গলায় ফাঁস দিয়া আরবের কাফের মুশরিকরা রাস্তায় রাস্তায় টানতেছিল, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তো এত বড় যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন মদিনা শূন্য মদিনা সহ্য করতে পারতেছিলেন না, যেখান থেকে তিনি বিদায় হইয়া সুদূর সিরিয়াতে চলে গেছিলেন সাত দেশে, দীর্ঘদিন পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে বললেন, বেলাল আমার কাছে তুমি আসো না, এত দূরে থাকো। বেলাল ঘুম থেকে জাগলে ছুটলেন মদিনার উদ্দেশ্যে, মদিনা শরীফে পৌঁছলেন। মানুষ যখন সংবাদ পাইল যে হযরত বেলাল মদিনা শরীফে আসছেন, চতুর্দিক থেকে আল্লাহর রসুলের দেওয়ানাকে এক নজরে দেখার জন্য পাগল পাড়া হয়ে মানুষ ছুটে আসতেছিল। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও আসছেন, ভদ্রত বেলালকে দেখছেন, সকলে খুশি, মুসাফা মুআনাকা এবং তার সান্নিধ্য লাভের চেষ্টা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত তাদেরকে আলোকিত বানায় দিয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে মানুষ মনে করে খালি ঈমান ভিতরে থাকলো আর নেক আমল আছে যথেষ্ট, আমার প্রিয় বন্ধুরা আল্লাহর কসম করে বলতেছি, ইসলামের এটাও শিক্ষা, ভালো লোকের সঙ্গে থাকো, বড় ঈমানওয়ালার সঙ্গে থাকো, বড় সেজদাওয়ালার সঙ্গে থাকো, অন্তর যার নূরের দরিয়া তার সঙ্গে থাকো, হৃদয়ে যার আল্লাহর মহব্বতের আগুন তার সঙ্গে থাকো, তোমার ঈমান বাড়বে, তোমার ঈমান চাঙ্গা হবে, তোমার মর্যাদা আল্লাহ পাকের নিকট আরো উচ্চে উঠবে, আরো বড় হবে, এটাও ইসলামের শিক্ষা। কিন্তু এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা ইসলাম চর্চা করেন, কিন্তু কোন বড় মানুষের সান্নিধ্যে যাওয়া, কোন আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করা, এটা তারা মানতে রাজি হন না, এটা তারা কোরআন শরীফে খুঁজে পান না, হাদিস শরীফে খুঁজে পান না। আমার প্রিয় বন্ধুরা, এই ধারণা ভুল, এমনটা করা চায় না। কি বলবো, আমরা মুসলমানরা ইসলামকে ভালোবাসি বটে, আমি যার ভিতরে হাজার দোষ ইসলামের উল্টা জীবন, কিন্তু আল্লাহর কসম আমরা দেখতে থাকি যে তার মধ্যে ইসলামের অসংখ্য সৌন্দর্য বর্তমান নিঃসন্দেহে, কারণ সে তো নমরুদ না, তার ভিতরে অনেক অনেক সৌন্দর্য ইসলামের অবশ্যই আছে। কিন্তু দুঃখ এই যে ইসলামের অনেক উস্তাদ হওয়ার কারণে, ইসলামের ডাক্তারের সংখ্যা অতি বেশি হওয়ার কারণে, এখন আমরা যে চ্যাপ্টারে আলোচনা করতে চাই কোন দিকেই ভালোভাবে আগাইতে পারি না, খালি বাধা, খালি বাধা, এটা অস্বচ্ছ, এটা অপরিচ্ছন্ন, এটার ব্যাপারে মানুষের অভিযোগ, কি বলবো, কোন দিক যাও। যেমন যেই বিষয়টা এখন বললাম, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখলেন, ঈমান আনলেন, নামাজ শিখলেন, রোজা শিখলেন, হজ শিখলেন, যাকাত শিখলেন, শরীয়তের আহকাম শিখলেন, বারবার কাছে আসার কি দরকার আছে? ওই যে কিছু ভাইরা এরকম মনে করেন, তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি প্রশ্ন করতেছি, তাহলে বারবার কাছে আসার দরকারটা কি? তিনি তো সব জানেন, এবং আল্লাহর নবীর পরে তিনি সর্বশ্রেষ্ঠ আলেমে দিন, সবচেয়ে বড় আলেম ইসলামের, কোরআনের সবচেয়ে বড় তাফসির বিশারদ তিনি, সবচেয়ে বড় ব্যাখ্যা বিশারদ তিনি, কিন্তু সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রসুল, এই বিশ্বে তিনটা জিনিস আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর আন্নাজরু ইলাই, এক এক নজর আপনাকে দেখা সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। আমার প্রিয় বন্ধুরা, যারা এই বিষয়টা বুঝতে চান না, বুঝতে পারেন না, অথবা যে কোনো কারণে আপনারা বুঝেন না, আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলি, কোরআন সুন্নার আলোকে এটার কি ব্যাখ্যা আপনারা বুঝাইয়া বলেন। আর নজর ইলে, এক এক নজর আপনাকে দেখা সারা দুনিয়ার সব কিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই অধ্যায়ের দিকে বেশি যাওয়া মুশকিল হবে। কে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম? আল্লাহর কসম, আল্লাহর পরে আল্লাহর রসুলের চেয়ে বড়, মোহাম্মদ রসুল্লাহর চেয়ে বড় কেউ নেই সাল্লাহ আলহিহাস্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আন-নাযরু ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক, হে আল্লাহর রাসূল, আপনার নিকট একটুখানি বসে থাকা এটা সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। এখানে এই অংশে এটা নাই, আপনার বয়ান শোনা, আপনার তাফসীর শোনা, আপনার নিকট এলিম শিখা, এটা না, শুধু আল জুলুস বাইনা ইয়াদাই। যারা কোরআন হাদিসের যে উলামায়ে দীন যখন লম্বা ব্যাখ্যা করেন, তো বলেন যে এত ব্যাখ্যা কোত্থেকে আসবে, এখানে খালি শব্দ তো এক দুইটা, তো এখানেও তো শব্দ একটা, আল জুলুস বাইনা ইয়াদাই, আপনার সামনে খালি বসাটা সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার নিকট বেশি দামি। তাহলে নজর এত দামি, আপনার আপনার সঙ্গে বসে থাকাটা এত দামি। বোঝা গেল যে আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা এটা ইসলামের দৃষ্টিতে অনেক উচ্চ মানের একটা আমল, এবং সারা দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি দামি আমল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বয়ান করছেন, এটা এর বর্ণনাকারী হাবিব ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, এত বড় আলেম মুহাদ্দিস তিনি, তিনি লিখছেন এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন না, আবু বকর তোমার এই কথা ঠিক না। শুনতেছেন আপনারা, যারা এখানে আলেম মুহাদ্দিস আছেন তারা তো অন্তত বুঝবেন যে ইসলাম বলে রসুল যেটা বললেন সেটা ইসলাম, রসুল যেটা করলেন সেটা ইসলাম, রসুল যেখানে কেউ কিছু করলো বললেন যে ওকে ঠিক আছে এটাও ইসলাম, কেউ কিছু করলো রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সেখানে চুপ থাকলেন, বললেন না যে এটা ঠিক না, ওই যে লোকটা করলো সেটা তার দ্বারা অনুমোদন হয়ে গেল, পাশ হয়ে গেল, সেটাও ইসলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম যখন এই কথা বললেন যে আমার নজরে যে সারা বিশ্বের সবকিছুর চেয়ে বেশি প্রিয় এ আসমান থেকে প্রিয়, এ জমিন থেকে প্রিয়, লাখো কোটি চন্দ্র সূর্য থেকেও বেশি প্রিয় আমার নজরে আপনাকে এক একবার দেখা, আপনার নিকট এক একবার বসা, একটুখানি বসে থাকা। তারপর রসুল সাল্লাহ আলাইহিস এটা কি প্রতিবাদ করছিলেন, নিষেধ করছিলেন? তাহলে এটা কি ইসলাম হলো কি হলো না? এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসের দ্বারা অনুমোদন হলো কি হলো না? এবং আপনার জন্য আমার সম্পদ খরচ করতে পারা সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমার নিকট বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাফানি মালু আহাদিন মা নাফানি মালু আবি বকরিন, দুনিয়ার কারো সম্পদ দ্বারা আমার এতটা উপকার হয়নি, কারো অর্থ সম্পদ আমাকে এতটুকু উপকৃত করে নাই, আবু বকরের অর্থ সম্পদ আমাকে যতটা উপকৃত করছে। এবং এই মদিনা মুনাব্বারের মধ্যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ব্যক্তি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অর্থ সম্পদ নিজের ইচ্ছা মতো খরচ করতে পারতেন, নিজের ঘরের সম্পদের মতো, নিজের মালিকানা সম্পদের মতো হযরত আবু বকর অর্থ সম্পদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যয় করতেন, খরচ করতেন। এত বড় মানুষ, এত ঘনিষ্ঠ, এত প্রিয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যে কোনো সাহাবী আল্লাহর রসুলের হাতে ইসলাম গ্রহণের সাথে সাথে সর্বোচ্চ স্তরের ইমান তার নসিব হয়ে যেত, যেটাকে বলে সিদ্দিকীনের ইমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই সিদ্দিকীনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হচ্ছেন ইমামুস সিদ্দিকীন, সবচেয়ে বড় সিদ্দিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর সিরাতুল মুস্তাকিমের হেদায়েত কি, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন এই দিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াত যেটা সূরা ফাতিহা এর তাফসীরে মুফাসসিরিন লিখছেন যে আসলে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেন কুলু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তোমরা বলো যে সব প্রশংসা আল্লাহ, তিনি রব্বুল আলামিন, তিনি সীমাহীন দয়াওয়ালা, তিনি মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনারই বন্দেগী করি আমরা, আর কারো না, আপনার নিকটই সাহায্য চাই আমরা, আর কারো নিকটে না। এরপরে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম সব রকমের বক্রতা মুক্ত ডাইরেক্ট আপনাকে পাওয়ার সরল সোজা রাস্তাটা হে আল্লাহ আপনি আমাদের দেখাইয়া দেন। আল্লাহ পাক এখানে বলছেন খালি এইটুক বললে হবে না, বলো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে হে আল্লাহ যাদের প্রতি আপনি অনুগ্রহ করছেন তাদের পথ আপনি আমাদেরকে দেখান, সেই পথে আপনি আমাদের চালিত করেন। তো আল্লাহ পাকের অনুগ্রহ মানে কি? ডালরুটি ভাত, কাপড় চোপড়, বাদশাহী, ক্ষমতা, এগুলো আল্লাহ পাক নিজে কোরআন শরীফে ব্যাখ্যা করছেন অন্য আয়াতে, মিনান নবিয়্যিন উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক যাদের প্রতি বিশেষ অনুগ্রহ করছেন তারা হচ্ছেন মিনান নবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন, তারা নবী, তারা সিদ্দিকিন, তারা সুহাদা, তারা সালিহিন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এবং বন্ধু হিসাবে পথ প্রদর্শক হিসাবে তারা চমৎকার, তারা উত্তম, তারা সুন্দর, তারা আমার নিকট নির্ভরযোগ্য। আল্লাহ পাক নিজে বলতেছেন নবী নির্ভরযোগ্য, সিদ্দিক নির্ভরযোগ্য, এবং আউলিয়া উম্মত যারা সালিহীন তারা আল্লাহ পাক নিকট নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য। আল্লাহ পাক নিজে বলতেছেন, এতে বোঝা গেল এই আয়াতে পাকের দ্বারা যে এই সকল মানে নবী রসুলের রাস্তা এটা হল সিরাতুল মুস্তাকিম, সিদ্দিকিনের রাস্তা এটা সিরাতুল মুস্তাকিম, আউলিয়া উম্মতের রাস্তা যারা কোরআন সুন্নাহ মোতাবেক তাদের পূর্ণাঙ্গ জীবন তাদের রাস্তা এটা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক নিজে বলছেন তাহলে সব সিদ্দিকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যখন আবুবকর সিদ্দিক, তো তার কথাটা এটা কি সিরাতুল মুস্তাকিম না? তার আমল কি সিরাতুল মুস্তাকিম না? আবুবকর সিদ্দিক যখন বললেন নবীর সঙ্গে বসাটা এটা সারা দুনিয়ার মধ্যে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, বোঝা গেল এটাও সিরাতুল মুস্তাকিম ওয়ালাদেরই আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে হক কবুলের তৌফিক দান করেন। আপনারা টেনশন করি না, আমি এই বিষয়ে লম্বা করব না, কেউ হয়তো পরেশান হয় কিনা আল্লাহ ধরছে বুধ এইটা নিয়ে নাকি পুরা রাত শেষ করে না, আমি জানি যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটুখানি প্রসঙ্গ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যাপারটা পরিষ্কার হোক এটা আমি চাই। আমি যেখানেই কথা বলি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার অকাট্য স্পষ্ট শক্তিশালী দলিল প্রমাণের আলোকে ওই বিষয়টা পরিষ্কার হোক এবং প্রতিষ্ঠিত হোক এটা আমি কামনা করি। এজন্য যে আমি কোনো বক্তা না বক্তৃতা করার জন্য আসছি, আমি কোনো ওয়াইজ না ওয়াজ করার জন্য ঘুরে বেড়াই, আমি আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছুক অন্তর থেকে কামনা করি। আমি ইসলামকে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ ভালোবাসি, এবং যারা ইসলামকে ভালোবাসে তাদের নিকট ইসলামের পয়গাম পৌঁছুক নিরপেক্ষভাবে, এবং তারা ইসলামী জীবন গড়তে শিখুক এবং গড়তে পারুক সফল কাম হোক। এই ক্ষেত্রে কোন মুসলমানের ব্যাপারে আমার মধ্যে কোনো বিভক্তি নাই, যে এই কয়েকজন আমার এই কয়েকজন আমার না, আল্লাহর কসমে তা আমরা চিন্তা করি না। আল্লাহ পাক সব মুসলমানকে ভালোবাসার আমাদেরকে তৌফিক দান করে। আমার মুসলমান ভাইয়ের কল্যাণ হলে, তার সম্মান বাড়লে, তার মর্যাদা বাড়লে, তার জন্য জান্নাতুল ফেরদাউসের গেট খুললে, এ থেকে আমার ক্ষতি না লাভ? কি শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, এই বিষয়ে আর একটা বিষয় বলবো, এক দুটা বিষয়। মুয়াযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবিকে দেখছেন, দেখলি বললেন ইজলিস বিনা নুমিন সাআতান, ভাইয়া তুমি একটু আমার সঙ্গে বসো তো, চলো আমার ইমানটা একটু চাঙ্গা হোক, শক্তিশালী হোক। ইজলিস বিনা, এটা আরবি পরিভাষা, শাব্দিক অনুবাদ করলে মজা পাবেন না। ইজলিস বিনা, আসো ভাই একসাথে বসি, তোমার সঙ্গে একটু বসবার চান্স দাও, সুযোগ দাও আমাকে। নুমিন সাআতান, যে আমার নুমিন সাআতান বাহ্যিক অনুবাদ করলে অর্থ হয় আমি কিছুক্ষণ ইমান আনি। তিনি তো ইমানওয়ালা, তিনি সাহাবি, তিনি সিদ্দিকিনের মর্তবার ইমানওয়ালা। তা আবার ইমান আনবেন কি? তাহলে এই অর্থ তো হয় না, এখানে অর্থ হবে আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে ইমানওয়ালারা আমিনু, তার বাহ্যিক অর্থ ইমান আনো। যে ইমানওয়ালা ইমান আনবে কোথেকে, তার মানে হে ইমানওয়ালা সচ্চা ইমানওয়ালা হো, কামেল ইমানওয়ালা হো, এমন ইমানওয়ালা হো জীবনের সর্বত্র ইমানের নূরই নূর থাকে, যেদিকে যাও যেখানেই যাও ইমানের নূর থাকে, সব আমলে ইমানের নূর, কর্মে ইমানের নূর, কথার মধ্যে ইমানের নূর, জীবনের প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর ভিতরে তোমার ইমানের নূর থাকে, পূর্ণ জীবনটা ইমানের নূর দ্বারা একদম আলোকিত থাকে, এইরকম এক মুসলমান তুমি হও। আল্লাহ পাক সেটা বলতেছেন। তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বসো ভাই, যে একসাথে বসি আমাদের ইমানটাকে চাঙ্গা করি, আরো মজবুত করি, আরো নূরওয়ালা করি। তো এই সাহাবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে কথা বলতেন, যে কাজ করতেন, যে আমল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো তালিম তরবিয়ত শিক্ষার আলোকে সেটা করতেন। হযরত মুয়াজ ইবনে জাবাল যে বললেন এটা, এর থেকেও তো প্রমাণিত হয় সোহবতে বসা এর দ্বারা ইমান চাঙ্গা হয়। এই মুয়াজ ইবনে জাবাল কোন ছোট্ট খাট্ট মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত বড় যোগ্য মনে করতেন যে তার নিজের জমানাতে ইয়ামানে পাঠাচ্ছেন মুয়াজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর বানায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, গভর্নর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে পাঠাইতেছেন ইয়ামানে, এবং পাঠানোর সময় বললেন যে উঠো, উটের পিঠে আরোহণ করো, নবীর নির্দেশ, এর বাইরে তো কিছু করার উপায় নাই। হযরত মুয়াজ ইবনে জাবাল উটের পিঠে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে, কারণ নবীর নির্দেশ তো নির্দেশ, ওটা পালন করতেই হবে। হযরত মুয়াজ ইবনে জাবাল উপরে উঠলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সঙ্গে সঙ্গে নিচে হাঁটতেছেন, এবং আস্তে আস্তে বলতেছেন, মুয়াজ আমি তোমাকে জিজ্ঞাসা করি, বিমা তাকজিয়া মুয়াজ, যখন তুমি ইয়ামান যাবে তো তুমি ফয়সালা করবে কিভাবে বলো তো। বললেন যে বিকিতাবিল্লাহ, আরে সুবহানাল্লাহ, বললেন যে আল্লাহর কোরআনের আলোকে আমি এক একটা ফয়সালা করব। আমার বন্ধুরা আপনারা শুনতেছেন, এরকম অনুবাদ করে তো মানুষ শিখে ফেলে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের থেকে বলেন না, যা বলেন আমি ওহির মাধ্যমে যা বলি সেটাই তিনি বলেন, এর বাইরে তিনি বলেন না। এত বড় এলম নবীর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বে পরে সকলকে আল্লাহ পাক যত এলম দান করছেন, একলা আমাকে সেই পরিমাণে এলম দান করছেন আল্লাহ তাআলা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমাকে সরাসরি রব্বুল আলামিন আমাকে এলেম দান করছেন। উস্তাদ যত বড় হয় এলেম তার তত বড় হয়, শিক্ষা তার তত বড় হয়, জ্ঞানের মাপ মর্যাদা তত বড় হয়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, স্কুলের মাস্টারের কাছে একজন বলল, কলেজের প্রবীণ প্রফেসরের কাছে একজন বলল, দুজনের জ্ঞানের সে মর্যাদা কি সমান? আর এই এই এশিয়ার বিখ্যাত এই বিদ্যাপীঠ, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে একজন পড়ল, খুব জাদরের তো স্কুলের ছাত্রটার পড়া আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করছে, দুজনের জ্ঞানের মান শিক্ষার মান কি সমান? শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে অন্য নবীদের নিকট যারা পড়লেন আর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা পড়লেন, তাদের জ্ঞানের মান শিক্ষার মান কি সমান? আর আল্লাহর রাসূল তো বলেন, আমাকে এলেম দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন, তো তার এলমের মান কত বড়। সেই নবীর সামনে দাঁড়ায় মুয়াজ ইবনে জাবাল বললেন কেমনে, যে আল্লাহর কিতাবের আলোকে আমি ফয়সালা করব। এতে আল্লাহর কসম, এটা স্পষ্ট হয় যে মুয়াজ ইবনে জাবালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মাপের আলেম রূপে বানাইছিলেন, যে তার সামনে দাঁড়ায় এই কথা বলতে সাহস পাইছেন যে আপনার উপর যে কোরআন নাযিল হয়েছিল সেই কোরআনের বিধানের আলোকে আমি ফয়সালা করব। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ও অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কিতাবের আলোকে, আমি অনুবাদ করি না, মর্মার্থ বলি যাতে মানুষ বুঝতে সহজ হয়, কিছু ভদ্রলোক আছে কয়েক দেখেন অনুবাদ ভুল করছে, কিন্তু উনি এইরকমও লোকজন আছে, কি আর বলা, আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়ত দেন, মহব্বত দেন, হে আল্লাহ ফাইনলাম তাজদি ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কিতাব কোরআন শরীফে না পাও এই ফয়সালা, সে আলোকে তুমি করতে না পারো, তাহলে তুমি কি করবা? তো তিনি পরিষ্কার বললেন, ফাবি সুন্নতে রাসূলিল্লাহ, যে আমার পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রসুল, আমার রসুলের পূর্ণাঙ্গ জীবন আদর্শ, এতদিন পর্যন্ত যা দেখলাম শুনলাম জিন্দা 24 ঘন্টা সব সময় যে আপনার সঙ্গে থাকতে থাকতে আমি যা কিছু দেখছি আপনাকে, আপনার কথা, আপনার শিক্ষা, আপনার দীক্ষা, আপনার স্বীকৃতি, সবকিছু এই পুরোটা আমার চোখের সামনে আছে, সেটার আলোকে আমি এক একটা ফয়সালা করব, এক একটা ডিসিশন নেব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে দেখেন, আমি বলতে না চাইলেও কেন জানি অটোমেটিকলি সেই জিনিসটাই হাজির হয়। ইয়া আল্লাহ, কোথায় যায় এখন? এরপরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন, ফাইন লাম তাজিদি ফি সুন্নাহ, ফাইন লাম তাজিদ, যদি তুমি না আল্লাহর কিতাবে পাও না তোমার রসুলের জীবন আদর্শে এই বিষয়টা তোমার দেখা থাকে জানা থাকে, তাহলে তুমি কি করবে? তো হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস্তাহিদু বিরাই, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সুন্নাহকে ভিত্তি বানায়া, কোরআন এবং সুন্নার ফর্মুলাকে ভিত্তি বানায়া, তার নীতিমালাকে ভিত্তি বানায়া আমি চিন্তা গবেষণা করে একটা সিদ্ধান্তে পৌঁছব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে বোঝা গেল কোরআন যেরকম আল্লাহর আল্লাহর আল্লাহ পাকের দ্বীনের দলিল এবং ভিত্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং হাদিস এটা যেরকম আল্লাহ পাকের দ্বীনের এক ভিত্তি, অনুরূপভাবে যে কোরআন সুন্নার আলোকে সিদ্ধান্ত করা যেটাকে কেয়াস বলে সেটাও শরীয়তের আরেকটা ভিত্তি। কি কথা বুঝতেছেন ভাইরা? মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে কি বললেন শুনবেন? সেটা তিনি তখন খুশির চোটে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারযা বিহি রাসূলুহু, আল্লাহর শুকর যে আল্লাহ তার রাসূলের দূতকে এমন যোগ্যতা দিচ্ছেন যে যার দ্বারা আল্লাহর রাসূল একদম খুশি হয়ে গেছেন। এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআনের আলোকে ফয়সালাকে অনুমোদন করলেন, হাদিসের আলোকে ফয়সালাকে অনুমোদন করলেন, কোরআন সুন্নাকে ভিত্তি বানায় কেয়াসের আলোকে ফয়সালাকে তিনি অনুমোদন করলেন কি করলেন না? এখানে একলা মুআযি ইবনে জাবাল সিদ্ধান্ত দিবেন আর সেটা আর উম্মতে সেটা মানতে হবে, এটা প্রমাণিত হলো কি হলো না? তো মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিলে কোরআন সুন্নাকে ভিত্তি বানায় সেটা যদি গ্রহণযোগ্য হয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাকেই ভিত্তি বানায় যদি সিদ্ধান্ত দেন সেটা গ্রহণযোগ্য হবে না কেন? হযরত ইমাম আবু হানিফা যদি কোরআন সুন্নাকে ভিত্তি বানায় সিদ্ধান্ত দেন সেটা গ্রহণযোগ্য হবে না কেন? ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা এক একজন যদি কোরআন সুন্নার এই মহাসাগরকে ভিত্তি বানায় তারপরে তারা এক একটা সিদ্ধান্ত কেয়াসের আলোকে দেন, তো সেটা গ্রহণযোগ্য হবে না কেন? লোকেরা মজহাব বলতে বুঝায় এইটুকু ধারণা দিতে চেষ্টা করে কিছু লোক যে মজহাব মানি মতবাদ, এটা আল্লাহর কসম 100 ভাগ ভুল ধারণা। মজহাব মানি হল কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন সুন্নাহর আলোকে ইমাম মালিক রহমাতুল্লাহর ব্যাখ্যা, এটা ইমাম মালিক রহমাতুল্লাহর মজহাব। কোরআন সুন্নাহর আলোকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর ব্যাখ্যা, এটা হানাফি মজহাব। কোরআন সুন্নাহর আলোকে ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাখ্যা, এটা হাম্বলি মজহাব। কোরআন সুন্নাহর আলোকে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আস শাফির ব্যাখ্যা, এটা শাফি মজহাব। শাফি মতবাদ না, হানাফি মতবাদ না, মালিকি মতবাদ না, হাম্বলি মতবাদ না, এরকম ধারণা করলে এটা সম্পূর্ণ ভুল হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এই যে মহান ইমামদের নাম নিলাম, তাদের এক এক শিষ্য অনেক বড়। মানুষ বলে যে যে রান্না রান্না বান্না খায়, উনি বাপরে রাঁধছে কি রে, বলে না মানুষে। রান্নাবান্নার যখন প্রশংসা হয় এটা কি ভাতের প্রশংসা, তরকারির প্রশংসা, না আসলে রাঁধুনির প্রশংসা? রান্নার প্রশংসা আসলে রাঁধুনির প্রশংসা। এই যে মহান ইমাম, তাদের একজন শিষ্য এত বড়, সারা বিশ্ববাসীর নিকট এলম দিন কোরআন সুন্নাহর আলো পৌঁছানোর জন্য এক একজনই যথেষ্ট, এত বড় বড় মানুষ তাদের এক একজনের শিষ্য। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক শিষ্য ছিলেন ইমাম মোহাম্মদ ইবনে হাসান আস-সাইবানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ নামেই পরিচিত। আর আরবিতে যখন লেখা হয় পুরা লেখে মোহাম্মদ ইবনে হাসান আস-সাইবানি রহমতুল্লাহ আলাইহি। এত বড় ইমাম তিনি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাকে উস্তাদ বানাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহির নিকট ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত ইলম হাদিস ইলম ফিকহ অর্জন করেছেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন এই মোহাম্মদ ইবনে হাসানের নিকট থেকে আল্লাহর দিনের এই পরিমাণ ইলম আমি অর্জন করছি যে সেটা যদি কিতাবের আকারে রূপ দেওয়া হয় অন্তত আরবের আরবি শক্তিশালী দুইটা উটের পিঠের বোঝা হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো মোহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত এক ইমাম মুহাদ্দিস, ইমাম জুবার রহমতুল্লাহ আলাইহি, এরকম অনেক বড় বড় আলেম ইমাম মুহাদ্দিসিন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি শিষ্য ছিলেন। আর ইমাম তাহাবীকে তো আরব দুনিয়া নিঃসন্দেহে অবশ্য অবশ্যই সম্মানের চোখে দেখে, অনেক উঁচু নজরে দেখে। হযরত ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এত বড় মাপের মুহাদ্দিস ছিলেন, তিনিও তো ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির শিষ্য। ইমাম তাহাবী রহমতুল্লাহর মতো এত বড় আলেম এই বিশ্বে এখন কি কেউ আছেন? ইমাম মোহাম্মদ ইবনে হাসান আস-সাইবানির মতো, ইমাম আবু ইউসুফের মতো এত বড় আলেম বর্তমান বিশ্বে আর কি কেউ আছেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো তারা যদি তারা যে ইমামকে অনুসরণ করতেন, এত বড় জানতেন এবং মানতেন, তার সামনে মাথা নত করতেন, তার একদম শিষ্যত্ব বরণ করে তারা গর্বিত ছিলেন, সেই ইমাম আবু হানিফা কিছু জানতেন না, কোরআন হাদিস বুঝতেন না, তাহলে তারা তার সামনে মাথা নত করলেন কিভাবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য এই মজহাবের ব্যাপারে যে সকল ভাইয়েরা কথা বলেন এদিক সেদিক বলেন, এই অল্প একটু এলেম শিখা এরকম মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, এটা আমাদের জন্য কোনো ইনসাফের বিষয় না, কোনো কল্যাণের বিষয় না, কোনো মঙ্গলের বিষয় না। এটা এই বর্তমান দুনিয়ার মুসলমান, যখন মুসলমানদের মধ্যে বেসুমার মানুষ বাহ্যিকভাবে মুসলমান, আসলে সে একজন নাস্তিক, তার ইমান ইসলাম এরকম, আসলে সে কবরে এই ইমান ইসলাম নিয়ে যাওয়া হয়তো সম্ভবই হবে না। এইরকম সময় তো যারা প্রত্যেক মুসলমানের ইমান ইসলামের হেফাজতের আমাদের চেষ্টা করা উচিত, কিন্তু সেটা বাদ দিয়া মজহাবের ব্যাপারে এখন ঝামেলার মধ্যে পড়ে গেছে কিছু মুসলমান ভাইয়েরা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বুঝ দান করেন, এই বিভ্রান্তি থেকে উম্মতকে আল্লাহ হেফাজত করেন। এই হাদিস যখন আমি পড়ি আমার আশ্চর্য লাগে যে হযরত মুয়াজ ইবনে জাবাল, আমি ওই চ্যাপ্টার থেকে এদিকে সরে আসতেছি, হযরত মুয়াজ ইবনে জাবাল কত বড় মানের মানুষ, আল্লাহু আকবার, যে নবীর সামনে দাঁড়ায়া এইরকম সাহসের সাথে বলতে পারলেন এই কোরআন দেখে আমি ফয়সালা করব। এই আপনার হাদিসের আলোকে, আপনার জীবন আদর্শের আলোকে আমি ফয়সালা করব, আমি এক এক সিদ্ধান্ত দেব। এরপরে আবার জিজ্ঞাসা করলে বললেন যদি না কোরআনের ডাইরেক্ট পাই, যদি না হাদিস শরীফের ডাইরেক্ট এবং স্পষ্ট ভাষায় পাই, তাহলে আমি কোরআন সুন্নার ভিত্তিতে আমি নিজে সিদ্ধান্ত নিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই এত বড় আলেম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইজলিস বিনা নু মিন সাআতান, আসো ভাই একসাথে বসি, এতে আমাদের ইমান চাঙ্গা হবে। এজন্য ইসলাম এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে বড় ইমানওয়ালার সঙ্গে বসা, বড় আমলওয়ালার সঙ্গে বসা, বড় এলেমওয়ালার সঙ্গে বসা, কারণ যতটা তার এলেম ততটা তার মধ্যে নূর আছে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন তার উস্তাদকে তিনি বলছিলেন যে হযরত ওয়াকিব ইবনে জাররাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি ফকিহ ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন, তাকে বললেন উস্তাদ জি আমার তো মনে থাকে না, পড়ি ভুলে যায়। তো তিনি বললেন যে হযরত ইমাম শাফি তিনি কবি ছিলেন, তিনি বলেন শাকাউতু ইল্লা ওয়াকিইন সু আহিজি, আমি ইমাম শাফিকে ইমাম ওয়াকিব ইবনে জাররাহকে বললাম আমি ভুলে যাই, আমার স্মরণ শক্তি দুর্বল, ফাউসানি ইলা তারকিল মাসি, তিনি বললেন যে গুনাহ করবা না, গুনাহ করবানা, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম যেটা আসমানি ইলম এটা হচ্ছে আল্লাহর নূর, খালি মুখস্থ করার নাম ইলম না, এই মুখস্থ বিদ্যার নাম ইলম না, ইসলামের যেটা ইলম সেটা হচ্ছে আল্লাহ পাকের নূর। হ্যাঁ, ফাইনাল ইলম নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি আর যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে আল্লাহ পাকের নূর সে পায় না আল্লাহর নূর ওই সিনাতে আল্লাহ পাক দেন না শুনতেছেন প্রিয় বন্ধুরা এটাই উকিমুল জাররার কথা কিন্তু খোদ কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে قد جاءكم من الله نور وكتاب مبين এই আয়াতের দুই তাফসীর তার মধ্যে এক তাফসীর হলো আল্লাহ পাক বলেন তোমাদের নিকটে পবিত্র কোরআন যে আসছে এটা সম্পূর্ণটা নূর আর নূর সম্পূর্ণটা নূর আর নূর এই কথা কি আপনারা বুঝেন না ভাইরা তাহলে এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট একটা কথা বলি মিথ্যা কথা নূর ধোকা নূর অহংকার নূর চুরি নূর ডাকাতি নূর হিংসা নূর বিদ্বেষ নূর শত্রুতা কি নূর এগুলো কি নূর না অন্ধকার আমার প্রিয় বন্ধুরা যেই মানুষটা মিথ্যা ছাড়ে নাই কিন্তু সে বিদ্যার ইসলামের তো তার মধ্যে নূর নাই কারণ মিথ্যার অন্ধকার আচ্ছন্ন সে যেই মানুষটা হিংসার দ্বারা আক্রান্ত হিংসার বিমারী তার মধ্যে আছে কিন্তু ইসলামের জ্ঞান তার মধ্যে আছে তো যেহেতু হিংসার রোগের অন্ধকার সে আচ্ছন্ন এই জন্য তার ইসলামী জ্ঞানটা নূরে পরিণতি হইতে পারতেছে না শুনতেছেন প্রিয় বন্ধুরা যে লোক পর্দা করে না শরীয়ত শরীয়ত নির্ধারিত পর্দা করে না নারীর প্রতি নজর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লানাল্লাহু নাযরা ওয়াল মনজুরা ইলাইহি যে ভিন্ন নারীর প্রতি নজর করে আল্লাহর লানত হোক তার উপরে নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক বুঝা গেল ভিন্ন নারীর প্রতি যে নজর করে যে শরীর পর্দা করে না তো তার এটা অন্ধকারের কাজ এটা লানতের কাজ এটা জুলুমাত আর এর সঙ্গে হাজারো ইসলামিক জ্ঞান যদি থাকে সেটা নূরে পরিণত হতে পারে না তো কি হলো অর্থ তাহলে রেজাল্ট কি দাঁড়াইলো আলেম তাকে বলে যে কুরআন সুন্নার এলমের সাথে গুণামুক্ত জিন্দগি ওয়ালা শুনতেছেন প্রিয় বন্ধুরা যে কুরআন সুন্নার এলমের সাথে গুণামুক্ত পাপ মুক্ত নাফরমানি মুক্ত জিন্দগি ওয়ালা তখন সে আলেম হয় এবং তখনই সে নায়েবে রসুল হয় কিন্তু আমরা তো মনে করি যে আমি এত বসছি অতএব আমিও একজন আলেম আমার প্রিয় বন্ধুরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট থেকে এলেম আল্লাহ রসুল আল্লাহর থেকে নিছেন জিবরিল আমিন মাধ্যম ছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম নিছেন যে সাহাবায়ে কেরাম আলেম হয়েছেন সাহাবায়ে কেরাম থেকে তাবেইনরা নিছেন তো তাবেইনরা আলেম হয়েছেন তাবেইন থেকে তাবে তাবেইনরা নিছেন তো তার তবে তবে আলেম হয়েছেন আল্লাহর কসম ইসলামের নিকটে ইসলামের মধ্যে নির্ভরযোগ্য আলেমে দিন নায়েব রাসূল হওয়ার একমাত্র পদ্ধতি এটাই যেটা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর মতো এত বড় বিখ্যাত তাবি যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় আলেম সাহাবীরও তার শিষ্য ছিলেন সে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন এই ইলম তো পুরোটা দিন আল ইসনাদু মিনাদ দিন এই সনদ এবং যে আলেমদের মাধ্যমে দিন গ্রহণ করা ইলম গ্রহণ করা এটা ইসলামের অবিচ্ছেদ্য বিষয় অলঙ্ঘনীয় বিষয় শুনতেছেন প্রিয় বন্ধুরা এই জন্য ব্যক্তিগত লেখা পড়া আমি বলছিলাম এটা অসুন্দর না সুন্দর এটা অপ্রশংসনীয় না প্রশংসনীয় কিন্তু এটা চূড়ান্ত বিষয় নয় এটা ফাইনাল বিষয় নয় যে দিন নিতে হবে ওলামায় দিন থেকে দিন শিখতে হবে ওলামায় দিন থেকে তখনই সেটা গ্রহণযোগ্য হবে তখন সেটা নিরাপদ হবে তখন সেটা টেকসই হবে তখন সেটা আমার পরকাল জীবনের জন্য কল্যাণকর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বুঝ দান করে এক অধ্যায়ের উপর কত দূর যাওয়া হয়েছে না আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা মুমিন সাচ্চা মুসলমান হিসাবে জীবন যাপন করার তৌফিক দান করে আমার প্রিয় বন্ধুরা তো আমি বলতেছিলাম যে যে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি তিনি এক জমানা পর্যন্ত বাদশাহ ছিলেন কিন্তু মুসলমান হওয়ার কারণে তো তার মর্যাদা আল্লাহ পাক কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী ছিলেন ওহো আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদেরকে ইসলামের উপর জিন্দা রাখেন ইসলাম নিয়ে আমাদেরকে মরবার তৌফিক দান করেন আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন আরে قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين তুই বলো যে আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার আমল আমার জীবন আমার মরণ সবকিছু এক রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত নিবেদিত শুনতেছেন প্রিয় বন্ধুরা لله رب العالمين لا شريك له তার সঙ্গে আর কোন শরীক নাই অবিজালিত উমিরতু এই আমল করার জন্য এভাবে জীবন যাপনের জন্য আমার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আদিষ্ট অবিজালিত উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন এই কথা পালনের জন্য যারা এই কথাকে শিরোধার্য করার জন্য যারা অগ্রগামী আমি তাদের মধ্যে একদম প্রথম সারিতে থাকব শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা এরকম ঈমান এরকম ইসলাম এরকম জজবা এরকম তৌফিক আমাদের সকলকে দান করে বুখারী শরীফের হাদিস শুনতেছেন প্রিয় বন্ধুরা যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যখন কিয়ামতের দিন তার পিতা আযরের জন্য জাহান্নামের ফয়সালা হবে তো মহান রব্বুল আলামিনের নিকট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে হে আল্লাহ আপনি বলছিলেন যে যে কিয়ামতের দিন নবী রসুলদেরকে আমি লাঞ্ছিত করব না অপদস্থ করব না আমাকে আপনি ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন আপনি নবী বানাইছেন আমার বাবাকে যদি আজকে আমার সম্মুখে জাহান্নামে নিক্ষেপ করা হয় এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে এটা কি আমার জন্য অপমান না এটা কি আমার জন্য লাঞ্ছনা না শুনতেছেন প্রিয় বন্ধুরা তো মহান রব্বুল আলামিন তখন কি বলবেন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলবেন ইন্নাল্লাহ হারামাল জান্নাতা আলাল কাফিরিন হে ইব্রাহিম শুনো কাফিরদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিছি শুনতেছেন প্রিয় বন্ধুরা তাহলে বোঝা গেল এই ঈমানটুকু কত দামি জিনিস এই ইসলামটুকু কত দামি জিনিস আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ঘনিষ্ঠ এত আপনজন এত প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও সে আবু তালেব অনন্তকালের জন্য জাহান্নামে ইব্রাহিম খলিলুল্লাহর পিতা শুধুমাত্র ঈমানটুকু না থাকার কারণে অনন্তকাল জাহান্নামেই থাকবেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন এজন্য আমি বলতেছিলাম যে সকল অমুসলিম ভাইয়েরা তারা ঈমান এবং ইসলাম তো নাই কিন্তু ভালো কাজ করেন তাদের প্রতিদান হয় আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন পুরোটা অথবা আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু তাদের ভালো ভালো কাজগুলোর বিনিময় হিসাবে জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকা সত্ত্বেও তাদের শাস্তির মাত্রা খানিকটা লঘু করতে পারে শুনতেছেন প্রিয় বন্ধুরা এবং সেটা আল্লাহ পাকের এখতিয়ারভুক্ত কারো এখতিয়ার এবং কোন আইনের অধীন সেটা নয় আমার প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে ঈমান ইসলামের যে দৌলত দান করেছেন সেটা আমাদের জন্য কত বড় সম্পদ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালা আল জান্নাহ যে ব্যক্তি অন্তর অন্তঃস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্তরের অন্তঃস্থল থেকে বলার কি অর্থ যে আরবের কাফের আরবের মুনাফিকরা মদিনার ভিতরে যে মুনাফিকরা বসবাস করত তো তারা মৌখিকভাবে পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলতো মৌখিকভাবে নামাজ পড়ত রোজা রাখত যাকাত দিত সবই করত বাহ্যিকভাবে মনে হইতে একদমই মুসলমান কিন্তু ছিল আল্লাহ রসুলের একদম দুশ্মন এবং গোপনে তারা ষড়যন্ত্র করত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে এবং গোপনে তারা কাফের এবং মুশরিকদের সহযোগিতা করত শুনতেছেন প্রিয় বন্ধুরা এই মুনাফিকদের সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার যে জাহান্নামের অতল তলে সর্বনিম্নে আল্লাহ পাক আযাব দিবেন এই মুনাফিকদেরকে নাউযু বিল্লাহ তাআলা মিন যালিক শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা এই ঈমান নিয়ে আমরা যেন বাঁচতে পারি এই ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি এজন্য এক বুজুর্গ বলছিলেন যে প্রিয় মাওলা আত্মীয় দাদাই বা জম মুসলমান কর দেয় এ খোদা কুরবা সবাব এহসা পর এহসা কর দেয় হে আল্লাহ আপনি তো পশু বানান নাই, জঙ্গলের জানোয়ার জন্তু বানান নাই, আপনি মানুষ বানাইছেন। হে আল্লাহ, কি মর্যাদা, কি সম্মান আপনি আমাদেরকে দান করছেন, আমাদেরকে সম্মানের আসন দান করছেন মানুষ বানায়। কিন্তু এরপরে কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, মানুষ হওয়ার পরে সে যদি আল্লাহর কথা না মানে, আল্লাহর কথা না শুনে, আল্লাহর বাধ্যগত না হয়, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম, এরা পশুর মতো, বালহুম আযাল, বরং পশু তো কিছু বুঝে, এরা পশুর থেকেও আরো নিকৃষ্ট জ্ঞান বুঝের দিক থেকে। হ্যাঁ, তো আল্লাহ পাক জানা জানা আলো মানাবালু মানুষ বানানোর পরে আবার আমাদেরকে ইসলামের দৌলত দান করছেন, মুসলমান হওয়ার তৌফিক দিচ্ছেন। আল্লাহ তাআলার নেয়ামত কি আদমীয়তা দেয় বা যা মুসলমান কর দেয়, আর খুদা কুরবান সওয়াব এহসান বা এহসান কর দেয়। হে আল্লাহ, আপনার উপর জীবনটাকে উৎসর্গ করব, আপনি মেহরবানির উপর মেহরবানি করতে থাকছেন আমাদের উপরে, মেহরবানি মেহরবানি। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, হে বান্দা, তোমাদের এক একজনের প্রতি এই পরিমাণ আমার অনুগ্রহ দয়া রহমত, যে তোমরা যদি সেটার হিসাব করতে শুরু করো, কুশ্চিন কালো আমার রহমত দয়া এবং নেয়ামতের হিসাব করা তোমাদের জন্য কোনদিন সম্ভব হবে না। এত নেয়ামত আমরা এক একজন ভোগ করি। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে পাঁচ দরহার নফসে দু নেয়ামত আছে। হে মানুষ, তুমি জানো যে তোমার প্রতিটি মুহূর্তে দুইটা নেয়ামত কমপক্ষে তুমি ভোগ করো, একটা নিঃশ্বাস গ্রহণ করা আর একটা নিঃশ্বাস ত্যাগ করা। যদি বন্ধ হয়ে যায় তো তোমার মৃত্যু অবধারিত। যে প্রতিটি মুহূর্তে দুইটা নিঃশ্বাস, এত দামি এই দুইটা নিঃশ্বাস তোমার একটা জীবন। আর প্রতিটি নেয়ামতের জন্য একবার অন্তত শুকর করা তো ওয়াজিব। আর তাহলে প্রতি মুহূর্তে তোমার উপর দুই দুবার শুকর করা ওয়াজিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, সেই মহান আল্লাহর নেয়ামত খাই, কিন্তু মহান আল্লাহর হুকুম আমরা পালন করি না। অথচ এই আল্লাহ পাকের হুকুম তো কোনো কঠিন বিষয়ই না। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, সকল বিশ্বের জন্য, সারা বিশ্বের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, সকল জগৎ সমূহের জন্য, হে রসুল, আপনাকে আমি রহমতই রহমত বানায় পাঠাইছি। সে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দিন, যে দিন দিবেন, যে শিক্ষা দিবেন, যে ইসলাম দিবেন, সেটা কঠিন হবে কিভাবে? স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন, ইন্না দিন ইউসরুন, আল্লাহর দিন পুরোটা একদম সহজ। ইসলাম পুরোটা একদম সহজ। কি, যে যে লোক দুষ্ট, দুরাচার, নাফরমান, খারাপ এবং কলঙ্কিত, লানতের জীবনওয়ালা, নামাজ পড়তে বললে তার কঠিন লাগে। আর যে অন্তরে ইমান আর অন্তর আল্লাহর মহব্বতওয়ালা, নামাজ পড়তে বললে তার কাছে মজা লাগে, শান্তি লাগে, আরাম লাগে, বাদশাহীর চেয়েও সেটা দামি মনে হয় তার কাছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতের এক বুজুর্গ হযরত খাজা আব্দুল হাসান মুরজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, খোদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া আমি ফির হামে তখতে সুলাইমান থা, আমি যখন আল্লাহর স্মরণে মশগুল হই, আল্লাহর জিকিরে মশগুল হই, একটা সেজদা আমি এই জমিনের উপর আল্লাহকে করার তৌফিক হয় তো আমার মনে হয় যে তখতে সুলাইমানের থেকেও বড় সম্পদ আল্লাহ আমাকে নসিব করে দিয়েছে। মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, লেখ যাও কে সেজদায়ে পেশ এ খোদা খুস্তর আয়াত আর দুসাদ বুল কাত্তরা, হে মুসলমান, সচ্চা ইমান যদি তোমার মধ্যে থাকে এবং ইমানের নূর যদি তোমার অন্তরে এখনো না নিভে যায়, তাহলে তোমার মনে হবে এক একটা সেজদা করতে পারা শত শত বাদশাহীর চেয়েও বেশি দাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং তিনি বলেন, পাজবে না লিখে না খাহা মুলকে হা মুলকে আ সেজদা মুসাল্লাম কুনমরা, অতএব তুমি এই জন্য কান্নাকাটি করো না, আল্লাহ আমাকে বাদশাহ বানান, বাদশাহ বানান, বরং তুমি কান্দো আর বলো, হে আল্লাহ, আপনার সামনে আমাকে সেজদা করার তৌফিক দান করে। এক বুজুর্গ বলেন, মিয়া সেজদা যে করি সর রক্কা হে হামনে দর জানা না সমঝ কর, কাফের হ্যায় যে সেজদা করে মুঠা না সমঝ কর, মুমিন তো সেজদা করে মহান রব্বুল আলামিনের চৌকাঠের উপরে, আর কাফের সেজদা করে প্রতিমা করে। বরং প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আব্দ ইয়াসজুদু আলা কদমাই রহমান, বান্দা যখন সেজদা করে নামাজের মধ্যে, তো সে সেজদা করে মহান রব্বুল আলামিনের কদমের উপরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই নামাজ এত বড় নেয়ামত এই পৃথিবীতে, যে নামাজ যখন পড়ে বান্দা, হাদিস শরীফে আছে প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজ নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানো অবস্থাতে আল্লাহ পাক একদম তার সামনাসামনি থাকে। এর থেকে বড় বাদশাহী কি, এর থেকে বড় ইজ্জত কি, এর থেকে বড় মর্যাদা কি, এর থেকে বড় সফলতা কি, এর চেয়ে বড় বিজয় কি হইতে পারে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু পাঁচ রক্ত নামাজ ফরজ করলেন। তো এটা একবারই ফরজ হয় নাই, প্রথমবার আল্লাহ পাক বললেন যে তোমার উম্মতের উপরে আমি পঞ্চাশ রক্ত ফরজ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ খুশি হলেন, পঞ্চাশ রক্ত রব্বুল আলমিনের সঙ্গে আমার উম্মতের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যখন ফিরলেন, আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মূসা আলাইহিস সালাম বললেন, খবর কি শুনান দেখি। বললেন যে আলহামদুলিল্লাহ পঞ্চাশ রক্ত ফরজ করছেন আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে নামাজ প্রতিদিন। মূসা আলাইহিস সালাম বললেন যে খুশির খবর বটে, কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো যে উম্মত চড়ায় আসছি তো আমি, আমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতার আমি আলোকে আমি বলি যে আপনি খুশি খুশির সংবাদ নিয়ে তো যাইতেছেন, কিন্তু ওরা কিন্তু পড়বে না নামাজ, পঞ্চাশ রক্ত পড়তে পারবে না, পরে হবে গুনাহগার, যাবে জাহান্নামে। তা আপনি এক কাজ করেন, গিয়ে রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ একটু কমায় দেন। হ্যাঁ তাই তো, এই যে রহমতুল্লিল আলমী দয়া মহব্বত উঠলে উঠছে, ওহু না পারলে তো জাহান্নামে যাওয়া লাগবে, শাস্তি হবে। আবার তিনি গেলেন আল্লাহ পাকের নিকট, বললেন যে হে আল্লাহ ওরা হয়তো পারবে না ঠিক মতো, তো আপনি কমায় দেন। আল্লাহ পাক বললেন যান, পাঁচ হক্ত কমায় দেন। তো পঁয়তাল্লিশ হইল, আসছেন তো মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ইনি আবার অপেক্ষায় বসে আছেন খবরটা কি হয় কি জানে। তো আসলেন তো বললেন যে পঁয়তাল্লিশ, আরে না পারবে না ওরা, আপনি কিন্তু আবারও যান। ও আবার গেলেন, তো বললেন যে ঠিক আছে, তো আরো পাঁচ হক্ত কমায় দিলাম, এবার চল্লিশ। তা আবার আসলেন, মূসা আলাইহিস সালাম ওখানে বসে আছেন, যে আমি কি হয় সংবাদ জানবো, যতটুকু পারি সহযোগিতা করবো। বললেন যে চল্লিশ, আরে পারবে না। আসেন তো পাঁচ রক্ত কমে, আবার যান তো পাঁচ রক্ত কমে, আবার আসেন তো আবার সে মূসা আলাইহিস সালাম একই কথা বলেন। এই করতে 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 সর্বশেষ একদম মাত্র পাঁচটা রক্তই হইল, আর বাকি পঁয়তাল্লিশ রক্ত আল্লাহ পাক মুলতবি করে দিলেন। মূসা আলাইহিস সালামের নিকট আবার যখন পাঁচ রক্ত সংবাদ নিয়ে আসলেন, বললেন যে আলহামদুলিল্লাহ এইবার খালি পাঁচ রক্ত। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি আবারও যান, ওরা কিন্তু পাঁচ রক্ত পড়বে না। আল্লাহ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, নবী রসূলগণ এই উম্মতকে কি চিনা চিনেন বুঝে রাখার অবস্থা। আল্লাহ আমাদের মাফ করে দেন। হে আল্লাহ, আজীব ঘটনা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আবার অনুরোধ করলেন, পরামর্শ দিলেন যে আপনি আবারও যান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আর যেতে পারবো না, যাও ইচ্ছে হয়েছে। মহান রব্বুল আলামিন তখন বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলি যে আল্লাহ পাক উচ্চমার বলেন যে হে মুহাম্মদ, যে আপনার উম্মত প্রতিদিন পড়বে খালি পাঁচ রক্ত, কিন্তু আমি রব্বুল আলামিনের যেটা ফয়সালা যে পাঁচ রক্তের বিনিময়ে প্রতিদিনই আমি পঞ্চাশ রক্তের সওয়াব তাদেরকে দান করি। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম কি সহজ হলো না কঠিন হলো? সহজ কিনা? এবং শোনেন আরো মজার কথা, আশ্চর্য লাগে ইসলামের এক এক আমল এক একটা বিষয় দেখলে, বাহ্যিকভাবে মনে হয় যে বড় কঠিন ব্যাপার, আসলে মজাই মজা, মজার ব্যাপার। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো হে সাহাবীরা, তোমরা আমার সাহাবি, কিন্তু আমি আমার মনটা দেখুন তাদেরকে দেখার জন্য যারা আমাকে না দেখে ঈমান আনবে, ও তোমরা আমার আসহাব, ওরা আমার আহবাব, ওরা আমার আহবাব, তোমরা আমার সাহাবি, ওরা আমার পরম প্রিয়জন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শেষ জমানাতে কঠিন সময়ে ওরা আসবে পৃথিবীতে, কিন্তু ওরা ঈমান আনবে আমার উপরে, ওরা যে কোনো নেক আমল করবে, এক একটা নেক আমল করলে, এক একটা ইবাদত করলে পঞ্চাশ জনের বরাবর সওয়াব তাদের এক একজনকে দেওয়া হবে, এক একটা নেক আমলের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে পঞ্চাশ জন মানে যে একটা নেক আমল করলো, এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ জনের এক রাকাতের সওয়াব, একবার মাগরিব পড়লে পঞ্চাশ জনের মাগরিবের সওয়াব, একবার দান করলে পঞ্চাশ জনের দানের সব, একবার হজ করলে পঞ্চাশ জনের হজের সব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একটা রোজা রাখলে পঞ্চাশ জনের রোজার সব দান করা হবে একবার রোজা রাখলে। প্রতিটি আমলের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দান করলেন। এই পঞ্চাশ জন কি যে তাদের যুগের পঞ্চাশ না আমাদের যুগের পঞ্চাশ? শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, আজরু খামসিনা মিনকুম, আরে তোমাদের এই জমানার এরকম পঞ্চাশ জনের সব আল্লাহ তাদেরকে দান করবে। এই হাদিসের আলোকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে আমার ভাইয়েরা, আমাদের চিন্তা করা উচিত, শুকর করা উচিত, কদর করা উচিত যে আমরা এই জমানার কমজোর মানুষ, দুর্বল মানুষ, আমরা একটা আমল যদি করি সেই হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো এত বড় মানুষদের পঞ্চাশ জনের সমান আল্লাহ পাক নেকি দান করবেন, সব দান করবেন। ইসলামের আমলটা সহজ হল না কঠিন হল? কতটা সহজ! শুধু সহজ না, বরং অনেক মজাদার। কিন্তু সেই মজা আমাদের কাছে অনুভব হয় না, এই কারণে যে মজাওয়ালা লোকদের সঙ্গে আমাদের উঠা বসা কম। আমার দাদা পীর মরহুম, যিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর খলিফা ছিলেন, বারো বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নেও দেখছিলেন, তিনি বলতেন যে মিয়া, আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়। আম ওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, এবং পেয়ারা ওয়ালার কাছে গেলে পেয়ারা পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, আর খাঁটি আল্লাহ ওয়ালা যারা তাদের নিকট গেলে নিঃসন্দেহে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ পাকের স্বয়ং নূর অর্জন করা যায়। আর আল্লাহকে যে রাজি করলো তার তো দুনো জাহান হাসিল হয়ে গেল, যে আল্লাহকে রাজি করলো তার কি বাকি থাকলো? হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা, ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, খাজা আব্দুল হাসান মুজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেরা, জমি মেরি, আগর কিছু নেই মেরা তো কোষে নেই মেরে, হে আল্লাহ যদি আপনি আমার হয়ে যান তো সব আমার, যদি আপনাকে আমি না পাইলাম তো আমার ভুল তার কোনো কিছুই নেই, সব বরবাদ। এই ভারতের মহান বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ এলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দুনিয়ার হাজারো আকর্ষণ আমাকে টানে, হাজারো সুন্দর জিনিস আমাকে টানে, কিন্তু আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে মে উনকে সেবা কিস পে ফেদা হুঁ ইয়ে বতা দে লা মুঝকো দেখা উনকি তারা কোই আগর হ্যায়, আমার মাওলার মতো সুন্দর কি কেউ আছে, আমার মাওলার থেকে পাওয়ারফুল কি কেউ আছে, আমার মাওলার চেয়ে বড় বাচ্চা কি কেউ আছে যে সেই মহান আল্লাহ ব্যতীত কার জন্য আমার জীবনটাকে তুমি উৎসর্গ করতে বলো? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বুদ্ধিমান ওই মানুষ যে এই দুনিয়ার জীবনে বেউস হয় না এবং দুনিয়ার জন্য পাগল হয় না, হারাম হালালের পার্থক্য নাই, দুনিয়ায় দুনিয়া, দুনিয়ায় দুনিয়া, বরং থাকে দুনিয়াতে কিন্তু সর্বদা সতর্ক থাকে আর আখিরাতের জীবনটাকে সুন্দরভাবে গড়তে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا الله رسول صلى الله عليه وسلم বলেন এই সারাটা দুনিয়া এটা যদি আল্লাহ পাকের নজরে একটা মশার পরবরা বড় এর কোনো মূল্য হইত, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে একটু পানি পর্যন্ত পান করতে দিতেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমার প্রিয় বন্ধুরা হালাল দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকি আর জিন্দগিটাকে আল্লাহ পাকের বন্দেগী দ্বারা সাজানোর চেষ্টা করি। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে তো আমি সৃষ্টি করছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত পুরো জীবন আল্লাহ পাকের বন্দেগীতেই তুমি মশগুল থাকো, এটাই তোমার সফলতার পথ, এটাই তোমার কামিয়াবির পথ। কামিয়াব হবে তুমি, সফল কাম হবে, আল্লাহ পাককে সন্তুষ্টির কাজ করলে তখন কামিয়াবি তো কাম সে হোগি, নাকি হুসনে কালাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে ইহতিমাম সে হোগি, কাজ করো তো তুমি কামিয়াব হবে। আল্লাহ পাক জাল্লা জালাল ও মানবাল পবিত্র কোরআনে বলছেন, ওয়ান তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি বিশ্বে সে সর্বত্র তোমার শির উন্নত থাকবে, তুমি মাথা উঁচু করে থাকবে, সর্বত্র সর্বোচ্চ সম্মানের আসনে তুমি আসীন থাকবে যদি তুমি সাচ্চা মুমেন হও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আজকে দিকে দিকে আমরা মুসলমানরা লাঞ্ছিত, নিষ্পেষিত, নির্যাতিত, আমরা অসহায় আজকে পৃথিবীতে কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক বিশিষ্ট খলিফা খাজা আজিজুল হাসান মুরজুদ রহমতুল্লাহ বলেন, আমারও এই প্রশ্ন মনের ভিতরে উদয় হয়, কেন আমরা লাঞ্ছিত? ওয়াদায়ে গালবা হে মুমিন কে লিয়ে কুরআন মে ফির জো তো গালিব নহি কুছ কসর হে ঈমান মে। আল্লাহ পাক তো ওয়াদাই করছেন ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক উচ্চ মর্যাদায় রাখবেন, উচ্চ সম্মানে আসীন করবেন, কিন্তু তারপরও আমাদের যে লাঞ্ছ আমরা লাঞ্ছিত, আল্লাহ পাক তো নিজের অঙ্গীকার ভঙ্গ করতে পারেন না, তাহলে এটা নিশ্চিত যে আমাদের সেই ঈমানের জীবন গঠনের ক্ষেত্রেই আমরা ব্যর্থ। যেই ঈমান থাকলে, যে ইসলামী জীবন থাকলে মহান আল্লাহর পক্ষ থেকে সম্মান, এই মর্যাদা, এই সফলতার অঙ্গীকার আছে, সেই রকম জীবন গঠনের ক্ষেত্রেই আজকে আমরা পিছনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে গভীরভাবে মহব্বত করার, দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মহব্বত করার তৌফিক দান করেন। প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন, ইমানের সাত কি জিনিস, মজার কি জিনিস, ওই বন্দা পাওয়া যাবে যেই বন্দার মধ্যে এই গুণগুলো থাকবে। দুনিয়ার সবকিছু উঠতে সে ভালোবাসে, আমার আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন বন্দাকে ভালোবাসে একমাত্র আল্লাহর ভালোবাসাই হয় তার ভালোবাসার ভিত্তি। একবার ঈমান মুসলিম হওয়ার পরে আবার ঈমান ত্যাগ করে দেওয়া তার কাছে এইরকম কঠিন মনে হয় যেরকম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তার কাছে কঠিন মনে হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা এইরকম হালত, এরকম ঈমানি সিফত গুণ আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, মুসলমানদেরকে মহব্বত করি যে আজান দেয় সে এটা ইসলামের আমল, যে তাসবিহ পড়ে সেটা ইসলামের আমল, যে আল্লাহকে সিজদা করে সেটা ইসলামের আমল, যে দান করে সেটা ইসলামের আমল, যে এক ভাইকে নামাজের দিকে সেটা ইসলামের আমল। ইসলামের আমল বলতে যা যার মধ্যে যতটুকুই আছে দেখলে এটাকে কদর করি, এটাকে মর্যাদার নজরে দেখি, এটা না মনে করি আরে কি করে, আমি যেটা করি এটা সবকিছু, এটা এই জমানাতে এই মুহূর্তে আমাদের জন্য এটা কিভাবে ঠিক হইতে পারে? ইসলামের প্রতিটি অঙ্গ সুন্দর এবং প্রতিটি আমলই দামি, কোনো একটার মূল্যায়ন করা আর কোনো একটার অবমূল্যায়ন করার এটা কোন কারণে আমরা করতে পারি? এমনটা করা কোনো ক্রমেই আমাদের জন্য ঠিক হয় না। প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতিটি কথা হেদায়েত এবং জান্নাতের রাস্তা, তিনি তো এমন ভাবে বলছেন যে মান সাওয়ামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নার সাবঈনা খারিফান, কোন মুসলমান যদি একটা নফল রোজাও রাখে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু, এইটুকু আমলের কারণে জাহান্নামের তার এবং এই বান্দার মধ্যে 70 বছরের দূরত্ব পয়দা করে দেন। এটা তো প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার ভাষা, তার হাদিস এবং রসুল, এতে বোঝা যায় যে ইসলামের একটাই ছোট্ট আমল মানে নফল একটা রোজা ফরজ তো না, ওয়াজিব তো না, তাও এত মূল্যবান আল্লাহ এবং আল্লাহ রসুলের নজরে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে কোন মুসলমান যদি আরেক মুসলমানকে দেখার জন্য খালি তাকে তার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হয়, আলফামালাক 70,000 ফেরেশতা তার সঙ্গে চলতে থাকে, কুল্লুহুম ইসাল্লুন আলাইহি, 70,000 ফেরেশতা তার জন্য সারা রাস্তা দোয়া করতে থাকে, এবং ইয়াকুলুনা আল্লাহুম্মাগফির লাহু আল্লাহুম্মারহামহু, এবং তারা বলতে থাকে ফেরেশতারা, এই 70,000 ফেরেশতা, আল্লাহ ওকে আপনি মাফ করে দেন, আল্লাহ এই বান্দার প্রতি আপনি রহমত নাজিল করেন, রহমত মানে তাকে মাফ করে দেন, তার জন্য জান্নাতের ফয়সালা করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একজন মুসলমানকে দেখতে যাওয়া, একজন মুসলিম রোগীকে দেখতে যাওয়া আল্লাহ পাকের নিকট যদি এত গুরুত্বপূর্ণ আমল হয়, তো মুসলমানের কোন আমলটাকে আপনি আমি ছোট নজরে দেখতে পারি? এই হাদিস কি আমরা শুনি নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ববর্তী কোন উম্মতের একজন মুসলিম নারী যে জিনা ব্যভিচারে অভ্যস্ত ছিল, কোনদিকে যাওয়ার পথে সে যখন দেখতে পায় যে একটা পিপাসিত কুকুর পিপাসার যন্ত্রণা হাঁপাইতেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, এই মহিলার এই কুকুরের প্রতি দয়া হলো এবং পায়ের যে চামড়ার মোজা এটা খুইলে তখন গভীর কূপের ভিতরে শরীরের কাপড় দিয়ে পেঁচায়, ওড়না দিয়ে পেঁচায়, তখন সেখান থেকে পানি তুইলা এই কুকুরটাকে এই মহিলা পান করাইয়া দিল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটুকু আমল, একটা কুকুরের প্রতি এতটুকু দয়া দেখলে মহান রব্বুল আলামিনের এমন মায়া লাগছে। আল্লাহ পাক জানলে যে লাহমান ওয়ালু এই ভয়ঙ্কর পাপিষ্ঠ নারীকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করছেন। আমার প্রিয় বন্ধুরা, এখানে আল্লাহকে ঠেকাবে কে, এখানে আইন খাড়া করবে কে, কোন ধারা উল্লেখ করবে কে, কোন অ্যাডভোকেট সেখানে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিবেন, যাকে চান চান তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যাকে চান যে বিষয়ের জন্য চান আল্লাহ পাক তাকে ধরপাকড় করবেন, তার থেকে হিসাব গ্রহণ করবেন। এজন্য আমাদের প্রত্যেকে উচিত কাঁপতে থাকা, ভয় পাইতে থাকা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমার কোন ধনবল জনবল কোন কিছুই সেদিন কাজে লাগবে না। ইমানওয়ালা, তাওহীদওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, নির্দাক, নিরোগ, নিখুঁত একটা সুন্দর অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হব, বস তোমার মুক্তি এবং তোমার সফলতা। এজন্য শাইখুল হাদিস মাওলানা জাকির হোসেন রহমতুল্লাহ আলাই কোন এক বুজুর্গের সুন্দর কথাটা একটা ছন্দ এভাবে উল্লেখ করেছেন যে তাওহীদ তো ইয়ে হ্যায় কে বস খুদা হাশর মে কহ দে ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। সচ্চা তাওহীদ, সচ্চা ইমান তো এই যে এই ইমানওয়ালাকে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন দেখলে খুশি হয়ে বলবেন যে আরে ও তো একদমই আমাকে ছাড়া কিছুই বুঝতো না, চলো যাও ওকে জান্নাতে পৌঁছে দাও। কে আমার পক্ষে কে বিপক্ষে, কে আমাকে পছন্দ করলো করলো না এটা দেখার বিষয় না, আমার মাওলা আমাকে পছন্দ করলেন কিনা, আমার আল্লাহ আমার উপর খুশি কিনা এটা আমার দেখার বিষয়। সারা জাহান খেলাফ ও পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে اس نظر سے جانچ کے تو کریے فیصلہ کیا کیا تو کرنا چاہیے اور کیا کیا نہ چاہیے یہ سارا دنیا برد جا ایتا امر دیکھر بشوینا امر دیکھتے ہوئے جا اللہ پاک خوشی کینا এই দৃষ্টিভঙ্গিতে এই কথার আলোকেই আমাকে জীবনের সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং জীবন পথে আমাকে চলতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, দিনের উপর সহজভাবে চলার জন্য এবং আল্লাহর মহব্বতের রাস্তা জান্নাতের পথ সহজভাবে শেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সামনে রাখার নির্দেশ দান করছেন। আমার নবীকে দেখো, তার জীবনের মডেল তোমরা ফলো করো, ইসলাম তোমাদের জন্য সহজ হবে, বরং মধুময় মনে হবে। কি কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। হে রসুল, আপনি বলুন ওদেরকে, যদি তোমরা আল্লাহকে চাও তা আমি রসুলের তোমরা অনুসরণ করো, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মাফ করবেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে আমার রসূলের জীবনে তোমাদের জন্য চমৎকার নমুনা মৌজুদ। তার নামাজ সুন্দর, তার রোজা সুন্দর, তার হাসি সুন্দর, তার কান্না সুন্দর, তার উঠা সুন্দর, তার প্রতিটি কাজ সুন্দর, জীবনের সবকিছু সুন্দর। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু শামসি সামাই, এক সূর্য আকাশে উদয় হয় আর এক সূর্য আল্লাহ আমাদেরকে দান করছেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান সুন্নাস তাতলু বাদ ফজরিন, এই মানুষের সূর্য যেটা আকাশে উদয় হয় ভোরবেলা আকাশ ফর্সা হলে তখন উদয় হয়, ও শামসি তাতলু বাদ ইশাই, আর আমার সূর্য উদয় হয় ঘোর অন্ধকারের মধ্যে এবং সারা পৃথিবীকে আলোকিত করে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর জীবনের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন তার দুই দাঁত মুবারকের মধ্যখান থেকে নূর চমকে দিয়ে থাকত, তিনি যেই পথে হাঁটতেন পুরা রাস্তাঘাট খুশবুতে ভরপুর হয়ে যেত এবং তার দেহ মুবারক থেকে যে ঘাম ঝরত সে ঘাম মেশতো আম্বর থেকেও খুশবুদার ছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সুন্দর ছিলেন, তার আমল সুন্দর ছিল, তার কথা সুন্দর ছিল, তার সবগুলো বিষয় সুন্দর ছিল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরালাকুম মিসলুল ওয়ালিদিন বালাদিহি, কোন পিতামাতা সন্তানকে যেরকম ভালোবাসে আমি রাসূল তোমাদেরকে সেভাবে ভালোবাসি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আন-নবিয়্যু আওলাদুল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিন তার নিজের যত আপন আমার রাসূল তার জন্য তার চেয়ে বেশি আপন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, তার দিক নির্দেশনা, তার আদেশ নিষেধ, তার কথা, তার জীবনের নমুনা এবং মডেল, এর বাইরে আমাদের জন্য কল্যাণ নাই, ভালো কোনো জিনিস নাই। এজন্য আমার প্রিয় বোসের খুতবা আলমার বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নকশা এবং নমুনা সেটা আমাদের জন্য জান্নাতের রাস্তা, সেটা আল্লাহকে পাওয়ার রাস্তা। আমি কোরআন শরীফের যে আয়াত পড়ছিলাম সেই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন, শুনো আল্লাহর ওলি হও যে তোমার কোনো টেনশন থাকবে না, কোনো ভয়ের বিষয় থাকবে না। ওলি হওয়ার পদ্ধতি কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান আনলো এবং জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে তারা ভয় করে চলে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিভাবে? বিনতিসালি আমরিহি ওয়া নাহি, যেখানে আল্লাহ যে হুকুম করলেন আল্লাহর হুকুম মানা, এটা আল্লাহকে ভয় করার দলিল, আল্লাহকে ভয় করার রাস্তা। যেই বিষয় থেকে আল্লাহ পাক বারণ করলেন, নিষেধ করলেন, সেই বিষয় থেকে দূরে থাকা, এটা হচ্ছে আল্লাহকে ভয় করার রাস্তা। একজনে বলে, আমি আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভয় করি, কিন্তু আল্লাহ নিষিদ্ধ পথ থেকে দূরে থাকে না, আল্লাহ পাকের হুকুমের উপর চলে না, এটা আল্লাহ পাককে সত্যিকার অর্থে ভয় করা হয় না। ইত্তা করলো হাত্তা তুকাতিহি, এই ঈমানওয়ালারা, আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো তো সত্যিকার ভয় করার মতো। বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাচ্চা মুসলিম না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক সেই ঈমানি জিন্দেগি, সেরকম ইসলামী জিন্দেগি, সেরকম আনন্দত্ব ধর্ম জিন্দেগি আমাদের সকলকে নসিব ফরমায়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তর হয় আল্লাহর নূরওয়ালা, তো তার জীবনটা একদমই আল্লাহমুখী হয়, জান্নাতের ফিকিরওয়ালা হয়, আখেরাতের ফিকিরওয়ালা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, ইন্নান নূর ইযা কুযিফা ফিল কলবি ইনফাসালাল সাদর, অন্তরে যখন কামিল নূর পয়দা হয় অন্তরটা বড় হয়ে যায়, বিশাল হয়ে যায়। আর অন্তর যার বড় হয়, এই ক্ষুদ্র, এই ক্ষণস্থায়ী, এই ঘৃণিত দুনিয়ার উপর তার নজর থাকে না। পয়সা দেখলে, টাকা একটু বেশি দেখলে, হোক হারামের পথে, তবুও এটা মজা, এটা আমার নিতেই হবে। এক মুমিনের চরিত্র এবং এক মুমিনের রুচি এটা হইতেই পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অন্তরে নূর আছে এবং হৃদয়টা যার বিশাল বড় হয়ে যায়, তার কি কোনো আলামত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আলামত আছে। সেটা কি? আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, যে এই দুনিয়াতে থাকবে কিন্তু হারাম দুনিয়ার সঙ্গে তার মন লাগাবে না, এবং থাকবে দুনিয়াতে কিন্তু ফিকির করবে আখেরাতে। যে কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, হাঁটা চলা, অফিস আদালত, আত্মীয়তা, বন্ধুত্ব, শত্রুতা, যাই কিছু তার জীবনে ঘটবে, তার ফিকির থাকবে আমার আল্লাহ যাতে খুশি থাকেন, আমার আল্লাহ যাতে নারাজ না হন। قال النبي صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان, যেই মুমিনের জীবনটা এমন হয়, ভালোবাসে আল্লাহর জন্য, কারো সঙ্গে দূরত্ব এবং বিদ্বেষ আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় তো আল্লাহর জন্য, আর কাউকে দেয় না তো আল্লাহর জন্য, নিঃসন্দেহে সে কামিল ঈমানওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা কামিল ঈমানওয়ালা হয়, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের অধীন জিন্দেগি বলা হয়, সুন্নতের অনুসারী জিন্দেগি বলা হয়, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়াতেও আখিরাত হোক। দুনিয়াতে সুসংবাদ কি? ভালো ভালো স্বপ্ন দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, আর রুয়া সালিহা ইয়ারাহাল মুমিনু আও তুরা লাহু ইয়ারাহাল আব্দুস সালিহা আও তুরা লাহু। হ্যাঁ, যে ভালো ভালো স্বপ্ন, সুন্দর সুন্দর স্বপ্ন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাকে ভালো ভালো স্বপ্ন দেখান, এটা হলো দুনিয়াতে এক পুরস্কার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরেক ব্যাখ্যা হলো তাফসীর আল বারুল মুহিতে আছে, আরেক ব্যাখ্যা হলো মানুষ তার প্রশংসা করে, ভাই রে এই লোকটা আল্লাহর জন্য কি কান্দাজে কান্দে, এমন মানুষ তো আমি দেখে নেই। কি শুনতেছেন ভাইরা? বলে হাবিজুদের সঙ্গে আমি ভাই হজ করছিলাম, আল্লাহ দেখলাম যে কি সুন্দর তওয়াফটা তিনি করলেন। প্রফেসর হামিদুর রহমান সাহেব এক ইংরেজি শিক্ষিত মানুষ ঢাকাতে, বুয়েটের, এমন এক ইমানওয়ালা, এমন এক দিনওয়ালা যে হাফিজুর রহমানের সঙ্গে তার সম্পর্ক ছিল, তিনি বলেন, বরং এই নোয়াখালীর হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব, আপনারা চিনেন না, একদম বৃদ্ধ বুজুর্গ মানুষ, বড় আলেম শেখুল ইসলাম মাওলানা হোসেন ওয়াদ মাদানীর, তিনি সাগরের, তিনি একবার আমাকে আমার খানকাতে বলছিলেন যে হাফিজুর রহমতুল্লাহ আলের সঙ্গে হজ করলাম, আরে তিনি তাওয়াফের পরে এমন কান্দা কানতেন, দুই রাকাত পড়ার পরে কানতেন আর বলতেন, আল্লাহ আমি মুহাম্মদুল্লাহ আপনার আপনি ছাড়া কেউ নেই, আল্লাহ আয় আল্লাহ আপনি আমার মাফ করে দেন, যা দিবেন আপনি দেন, দুনিয়াটাও দেন আখিরাতটাও দেন। এবং এটা বলে এমন কান্তের হাবিজুর, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো একজন মানুষ যখন দিল তার আল্লাহওয়ালা, দিল তার নূরওয়ালা, দিল তার আখিরাতের ফিকিরওয়ালা, দিল তার আল্লাহর ভয়ওয়ালা হয়, আমার প্রিয় বন্ধুরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওলির ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ রসুল নিজে বলছেন, ইদা আল্লাহ দিন ইদা রুকের আল্লাহ, ওলি যারা হন তাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয়, দেখলেই আল্লাহর কথা মনে হয়। তাফসীর আল বাহার মুহিত লিখছেন, আল্লাহর কথা মনে হয় মানে যে তাদের মিনাস সিমতিওয়াল হাইয়াতে, তাদের চেহারা দেখলে, তাদের সুরত দেখলে, তাদের আমল দেখলে, তাদের চরিত্র দেখলে, তাদের আচার ব্যবহার দেখলে, প্রতিটি বিষয়ে কেবলই আল্লাহর কথা মনে হয়। যেমন ভারত এক বুজুর্গ ছিলেন মুহিউদ্দিন মাওলানা শাহ আবরাউল হাসান রহমতুল্লাহ আলী, একবার উজু করতে বসছেন বদনা নিয়ে, লোটা নিয়ে উঠছেন, বদনা নিয়ে আবার আরেক জায়গায় উঠছেন, সেখান থেকে আবার উঠছেন আরেক জায়গায় বসছেন, তৃতীয় জায়গাতে উজু কমপ্লিট করলেন। উজু শেষ হওয়ার পর লোকজন বলল যে হযরত প্রথম জায়গাতে উজু করলেন না, খালি জায়গা বদলা বদলি করলেন, তৃতীয় জায়গাতে উজু আপনি কমপ্লিট করলেন, আমরা বিষয়টা বুঝতে পারিনি কারণ কি, ওর প্রথম জায়গাগুলোতে কোনো নাপাক কিছু তো আমরা দেখলাম না যে সমস্যা হবে। তিনি বললেন আমি যখন প্রথম জায়গাতে বসলাম তো দেখলাম যে অনেকগুলো পিঁপড়া সেখানে, আমার উজুর পানি পড়লে পিঁপড়াগুলো পরস্পর বিক্ষিপ্ত হয়ে যেত, ওদের কষ্ট হইত, এক মাখলুককে কষ্ট দেওয়া ইমান বলার কাজ হইতে পারে না, এজন্য আমি সেখান থেকে উঠলাম আরেক জায়গায় বসলাম, সেখানেও দেখলাম যে এই কতগুলো পিঁপড়া, ওখান থেকে উঠলাম তৃতীয় জায়গায় বসলাম, সেখানে কোনো পিঁপড়া ছিল না, পরে আমি সেখানে উজু কমপ্লিট করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বিখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আবরার আল্লাযীনা লা ইউজুনা যাররা ওয়ালা ইয়াদাউনা শাররা, আল্লাহর ওলি তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, এবং নেক মানুষ তারা, জান্নাতের অধিকারী তারা, যে যারা নাফরমানির কাজে, গুনাহের কাজে সম্মত হয় না এবং একটা পিঁপড়া কে পর্যন্ত কষ্ট দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হল ওলি হওয়ার রাস্তা। লাকুমুল বুশরা ফিল হায়াত দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহর খাস বান্দা যারা হয় দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দেয়। একটা হলো এই যে তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখেন, অথবা তাদের জন্য অন্য কেউ সুন্দর স্বপ্ন দেখে, আও তোরা আল্লাহ। আরেকটা হলো মানুষ তার প্রশংসা করতে থাকে, আরেকটা হচ্ছে মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে। কি কথা বুঝলেন না? ক্ষমতাধর কাউকে তার ক্ষমতার ভয়ে, ডান্ডার ভয়ে, শক্তির ভয়ে মানুষ ভালোবাসতে বাধ্য হয়, কিন্তু এক বায়েজিদ বুস্তামীকে, এক জুনায়েদ বাগদাদিকে, এক বড়কে জিলানিকে, এক হযরত বেলালকে, এক হযরত আবু হুরায়রাকে, হযরত আলী উসমানকে রাদিয়াল্লাহু আনহু মানুষ যে ভালোবাসে, হযরত বেলালকে যে মানুষ ভালোবাসে, এই ভালোবাসা কিসের? ভয়ের কারণে? দুনিয়ার কোনো কারণে? সিরফ আল্লাহর মহব্বতের কারণে মানুষ তাকে ভালোবাসতে বাধ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফে আসছিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিলেন, আপনি তো আজান দেন না, হযরত বেলালের আজান দেওয়ার হিম্মত হচ্ছিল না, কারণ আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই মদিনা মুনাব্বারাতে মসজিদে নববীর পাশে কবরের ভিতরে শুয়ে আছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত বেলাল এটাকে সহ্য করতে পারতেন না, কিন্তু হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি ফেলতে পারেন নাই, তিনি আজান শুরু করলেন। যখন আজান শুরু করলেন, মদিনার ঘর ঘর থেকে মুসলমানরা দূরে রাস্তায় এসে গেছে, আল্লাহ আল্লাহ বেল্লাহ বেলালের আজান শুনতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই সম্মান, এই মর্যাদা, এই ভালোবাসা কিসের দ্বারা পাওয়া যায়? শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা, কোন কিছুর দ্বারা? এটা আল্লাহ প্রদত্ত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ নেক আমল যখন করে দেখা যায় অনেক সময় তাকে কেবল ভালোবাসতে থাকে, সেটা কি বিষয়? এটা আবার এমন তো না যে দুনিয়াতেই সে কিছু পায় গেল নেক আমলের বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তিলকা আজুল বুশরাল মুমিনে, আল্লাহ পাক পবিত্র কোরআনে যে বলছেন যে আল্লাহর খাস বান্দা যারা হয় দুনিয়াতে আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ পাঠান, সেই সুসংবাদের একটা পদ্ধতি হল যে মানুষের অন্তরে আল্লাহ পাক তার মহব্বত ঢেলে দেন, তার প্রতি মহব্বত ঢেলে দেন। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাবারু যখন কোন বান্দাকে ভালোবাসেন, প্রিয় পাত্র বানান, তা আসমানে জিবরিলকে ডাক দিয়ে বলেন যে জিবরিল ওকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসবে। জিবরিল তখন গিয়ে আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, দেখো এই শোনো, ওই বান্দাকে জমিনের আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসবে। এবং এই আসমানের সিদ্ধান্তের বরকতে তো জমিনের সব মাখলুকের মধ্যে তার প্রতি মহব্বত পয়দা হয়ে যায়। সুম্মা ইউজাউল কাবুল ফিল আর্দ। এজন্য আমার ভাইরা, দু জাহানকে যদি আমরা সফল কাম বানাতে চাই, বরকতময় রহমত ধন্য করতে চাই, একটাই তার রাস্তা, সেটা হল আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর হুকুমের অধীন জিন্দগি বানানো, আর ইসলাম মোতাবেক জীবনটাকে সুন্দরভাবে গড়া। আল্লাহ তাআলা ইসলাম নিয়ে, ঈমান নিয়ে জিন্দা থাকার তৌফিক দেন, ঈমান এবং ইসলাম সহকারে দুনিয়ার থেকে বিদায় হওয়ার জন্য আমাদেরকে কবুল করেন, এবং কুবর থেকে, শিরক থেকে, গুমরাহি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। কোথায় গেলেন এখানে ওলামা ইকরাম? কি করা হাফেজ আমির হোসেন সাহেব তো দেখি না, দোয়া করে দিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم عافنا عاقبتنا في الأمور كلها واجبنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي الله وتشكر كما أفكرن আমাদের সব গুনাহ মাফ করেন, ছোট বড় সব গুনাহ মাফ করেন, জানা অজানা নয়া পুরানা সব গুনাহ আপনি মাফ করে দেন, আমাদের অন্তরে আপনার নূর দান করেন, ঈমানে কামিল নসীব করেন, আপনার মহব্বত মারিফত দান করেন, আল্লাহ কোরআনে পাকের মহব্বত দান করেন, সব মুসলমানের মহব্বত দান করেন, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মহব্বত দান করেন, সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের মহব্বত দান করেন, তবে সমস্ত নবী রসূলগণের মহব্বত দান করেন, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক হে আল্লাহ আমাদের সকলকে নসীব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শ মোতাবেক জীবনটাকে সাধনার তৌফিক দান করেন, নামাজের মহব্বত ও আজমত আমাদের অন্তরে দান করেন, নামাজের জন্য ব্যাকুলতা আমাদেরকে নসীব করেন, হে আল্লাহ সুন্দর জীবন আপনি আমাদেরকে দান করেন, আপনার নজরে যে জীবন সবচেয়ে সুন্দর হে মহান আল্লাহ নিজ দয়াতে সেই জীবন আপনি আমাদের সকলের জন্য মঞ্জুর করেন, নিজের নফসের গোলামির বদলে আপনার গোলামি করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, নফস শয়তানের ধোকা থেকে হে বাড়ি তালা হে মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সব রকমের কুফর থেকে, শিরক থেকে, সমস্ত গুমরাহি নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে আপনার বানান, আমাদের ঘর বাড়িকে আপনার বানান, আমাদের সন্তানদেরকে আপনার বানান, আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ আমাদের কাউকে আপনি জাহান্নামে নিক্ষেপ করেন না, আমাদের জীবনের এক একটা কর্ম এমন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। হে মহান আল্লাহ, আমাদের কোনো দরখাস্ত ছাড়া আপনি আমাদেরকে ঈমান ও ইসলামের দৌলত দান করছেন, আমাদেরকে আপনি মুসলমান বানাইছেন, এর থেকে বড় কোনো সম্পদ নাই, বড় কোনো মর্যাদা নাই, এর চেয়ে বড় কোনো বাদশাহী হতে পারে না। আল্লাহ নিজ দয়াতে আমাদেরকে ঈমান ও ইসলাম দান করছেন, এই নেয়ামতের শুকর গুজারি আমরা করতে পারি না। আল্লাহ আপনি যেই দয়াতে যেই মেহরবানিতে আমাদেরকে মুসলমান বানাইছেন সেই দয়ার সিলাতে আমাদের জন্য ক্ষমা মঞ্জুর করেন, সেই দয়ার সিলাতে আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আমাদেরকে নিজ দয়াতে আউলিয়ায়ে সিদ্দিকীনের মধ্যে সামিল করেন। আল্লাহ আপনার এই পৃথিবীতে বহু গুনাহগার নালায়েক নাফরমান বান্দা, দুনিয়ার বিখ্যাত চিহ্নিত নাফরমান, আল্লাহ তওবার তৌফিক দিয়ে আপনি তাদেরকে বড় আউলিয়াদের মধ্যে স্থান দান করছেন। আল্লাহ আপনি চাইলে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ ইসলামের বরকতে আমাদেরকে সব গুনাহ থেকে তওবা করা এরকম বড় আউলিয়া এবং প্রিয় বান্দার প্রেমিকদের কাতারে স্থান দিতে পারেন। আর আল্লাহ আপনি দয়া করেন, আমাদেরকে সেরকম তওবা নসিব করেন, সেরকম হেদায়েত দান করেন, সেরকম নূর দান করেন, সেরকম বুঝ দান করেন, সেরকম জীবন দান করেন। আমাদের অতীতে সব গুনাহ মাফ করে দেন, বর্তমান সব গুনাহ মাফ করে দেন, ভবিষ্যতে সব গুনাহ মাফ করে দেন, পাঁচটা দিন থেকে আপনি আমাদের নসিব করেন। আর আল্লাহ সাদিকিন সিদ্দিকিনের জীবন আপনি আমাদের নসিব করেন, সচ্চা ঈমান সচ্চা জীবন আমাদেরকে দান করেন, সুন্দর আখলাক চরিত্র আপনি আমাদের নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে সবচেয়ে যার আখলাক চরিত্র যত সুন্দর সে তত বেশি কামিল ঈমানওয়ালা। ইয়া আল্লাহ আমাদেরকে সুন্দর আখলাক চরিত্র আপনি নসিব ফরমায়া দেন, আপনি সবচেয়ে সুন্দর চরিত্র দান করছেন বেয়ারানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। আয় আল্লাহ তার চরিত্রের রঙে সুন্দর চরিত্র গঠনের আমাদের সকলকে তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলে মজলিসের যারা আয়োজক, যারা এর জন্য ব্যবস্থাপক, কষ্ট স্বীকারী, যারা এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলকে দুজাহানের মর্যাদা ক্ষীণ করেন। আয় আল্লাহ এই পাশে এক সুন্দর মাদ্রাসা, মাদ্রাসার জালালিয়া, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, কেয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, এখানে অর্থ সম্পদ ব্যয়কারী, খেদমতকারী, মেহনতকারী, আয় আল্লাহ তাদের নাজাতে মুসিলা এই মাদ্রাসাকে বানান, তাদের জন্য দুজাহানের কামিয়াবি মুসিলা বানান। এখানে যারা খরচ করেন এবং যারা শিক্ষা দান করেন, যারা পড়েন, সকলকে আপনার খাটি বান্দা রূপে কবুল করেন, আপনার মোহাম্মদ মারেফত দান করেন। আয় আল্লাহ সকলের জন্য কামিয়াব কিন্তু মঞ্জুর করেন, যে সন্তানরা, যাদের সন্তানরা এখানে পড়ে ওই সকল মা বাবার জন্য তাদেরকে নাজাতে মুসিলা আপনি বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের সকলের সব পেশানি দূর করেন, আমাদেরকে কামিল হেদায়ত দান করেন, সকলের মুশকিল আসান করেন, সকলের রোজগারে বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। এই শহরের মধ্যে যে মুসলমান ভাই বোনেরা বাস করে তাদের সকলের ঘরে ঘরে রহমত বরকত নূর নাজিল করেন, আপসের মহব্বতের সাথে থাকা আপনি মঞ্জুর করেন, ফেতনা ভাষা শত্রুতা বিদ্বেষ আপনি দূর ফরমায়া দেন, মুসলমানদেরকে তৌফিক দেন আয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের পথে চলার জন্য, ওলামায়ে দ্বীনকে অনুসরণের জন্য। আর ওলামায়ে দ্বীন থেকে যারা বিচ্যুত এবং দূরে, যারা এই খপ্পরে পড়ে যায়, বিপদে পড়ে যায়, অন্ধকারে ডুবে যায়, আয় আল্লাহ ওলামায়ে দ্বীন যারা নায়েব রাসূল তাদের কদর করার জন্য, তাদের হেদায়েতের পথ চলার জন্য সমস্ত মুসলমানদেরকে আয় আল্লাহ আপনি তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশটার উপর রহমত নাজিল করেন, তমাম ফেতনা ফাজার বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হিফাজত করেন। আয় আল্লাহ আমাদের দেশের জন্য যা দরকার আয় আল্লাহ আপনার অফুরন্ত ভাণ্ডার থেকে আপনি আয় আল্লাহ আপনি দান করে দেন, আমাদের দেশের বিদ্যুতের ব্যবস্থাকে উন্নত থেকে উন্নততর করে দেন, আয় আল্লাহ গ্যাসের ঘাটতি আপনি আপনার খাজানা থেকে পুরো করে দেন, আমাদের এই জমিনের ভিতরে অফুরন্ত গ্যাস তেল সম্পদ আপনি দান করে দেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন, মুসলমান যেখানেই থাকে আয় আল্লাহ মুসলমানকে আপনি হেফাজত করেন, ঈমান ইসলামের উপর কায়েম রাখেন এবং বিপন্ন বিপদগ্রস্ত নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের দুশ্মনদের হাত থেকে আল্লাহ আপনি উদ্ধার করেন, হে আল্লাহ আপনি উদ্ধার করেন, হে আল্লাহ আপনি উদ্ধার করেন, আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠান হে মহান হে দয়াবান, আপনার বানায় আমাদেরকে আপনি দুনিয়ার থেকে উঠায়েন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। হে আল্লাহ মেহেরবান, জরুর জরুর কবুল করেন, জরুর জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন। العالمين والحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم.
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازو کرن ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন রিপোর্ট স্প্যামে নয় গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয় প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে তারপর কন্ট্যাক্ট তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।